This track was downloaded from FusionBD.com.
Tormane poi. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের ডট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শুরু হল ডরের 104তম পর্ব। ঢাকার একটি অভিজাত এলাকার ক্যান্টিনে বসে এবারে ডরটি ধারণ করা হয়েছে। ডরের 104তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে অতিথি হিসেবে রয়েছে পাঁচজন: শাহরিয়ার, রওশনারা, মামুন, তারেক এবং হিমেল। একটি গল্প বা একটি ঘটনাকে আজকে বিশেষভাবে ডরে উপস্থাপন করা হয়েছে, সেটি হবে রওশনারার গল্প। ভদ্রমহিলা অত্যন্ত বয়স্ক এবং তার জীবনে যা ঘটে গেছে সেটা সত্যি সত্যি আমাদের মনে ভীষণ রকমভাবে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডরের 104তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। রাত 12টা হচ্ছে সময় এবং বৃহস্পতিবারের রাত। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
সুমন, অফিসে ক্যান্টিনে খেতে তোমার কেমন লাগে?
অফিসে ক্যান্টিনে বা যে কোনো জায়গায় খেতে ভালোই লাগে যদি টাকাটা আরেকজন দেয়, তুমি যদি দাও।
সেটাই, আমি তোমাকে আজকে খাওয়াবো, তুমি একদম শিওর থাকো, টাকা পয়সা আমি দিচ্ছি।
আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে ডালমে কুচ কালা হয়, কারণ যেই ছেলে নিজে খাওয়ার জন্য টাকা খরচ করে না আরেকজনকে খরচ করে খাওয়াবে, আমার তো মনে হচ্ছে এটা একটা প্যারানর্মাল, এটাই একটা প্যারানর্মাল ঘটনা ম্যাম।
যাই হোক, তোমাকে প্যারানর্মাল কাহিনীও বলবো, তবে আমার মনে হয় আজকে একটা ক্যান্টিনে যাওয়া উচিত। যাবে কি?
চলো, তুমি যদি খাওয়াতে চাইছো চলো ক্যান্টিনে যাবো।
শুধু খাওয়ার ব্যাপার না, আর অনেক ব্যাপারই আছে। আমি তোমাকে বলেছি, ছোট করে বলছি, আজকে যে ক্যান্টিন যাচ্ছে ওই ক্যান্টিনটা আসলে একটু স্পেশাল। আর কেন স্পেশাল সেটা আমরা ওখানে গেলে পরেই বুঝতে পারবো।
ওকে, তো শান্ত কি রওনা দেওয়া যাক তাহলে?
হ্যাঁ চলো রওনা দিই।
আর আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি, আমরা কিসে করে রওনা দিব এখন আসলে কনফিউজ, তাই না শান্ত?
আসলে
সেটা কি অফিসের গাড়িতে করে না রিক্সায় করে হবে আমরা জানি না, শুধু এতটুকু জানি এখনো পর্যন্ত আমরা অফিসের নিচে অপেক্ষা করছি। রাত কিন্তু প্রায় 10টা পার হয়ে গেছে।
আমার পার্সোনালি মনে হচ্ছে না যে গাড়িতে করে যাওয়া হবে, কারণ ড্রাইভারের কোনো খোঁজ পাচ্ছি না আমি যতটুকু দেখলাম। তো চলো রিক্সা করেই যাই,
দেখা যাক। আমি এখনো আশা ছাড়িনি, গাড়ির ব্যবস্থা হয়ে যেতে পারে, লেটস সি আমরা কি যানবাহন পাই যাওয়ার জন্য।
হ্যাঁ সেটাই। সংক্ষিপ্ত একটা জার্নির পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে।
আমরা এই মুহূর্তে সেই বিল্ডিং এর লিফটের সামনে দাঁড়িয়ে আছি আজকে, যেখানে ডট ধারণ করা হবে। এবং ঠিক আমাদের লিফটের গন্তব্য আর আমাদের গন্তব্য কিন্তু এই মুহূর্তে হচ্ছে একটা ক্যান্টিন, রাইট শান্ত?
আসলে তাই। আর মানে ক্যান্টিন ব্যাপারটা ইউজুয়ালি যা হয় মানুষ চিন্তা করে খাবার দাবার জন্য হয়তো ক্যান্টিনে যাওয়া, কিন্তু এর বাইরেও যে ক্যান্টিনে যাওয়া হয় সেটাই আজকে আমরা প্রমাণ করতে যাচ্ছি।
তবে ডেফিনেটলি আমরা বলি যে আজকে আমরা যে ক্যান্টিনে যাচ্ছি এই ক্যান্টিনটা এখন থেকে যদি আমরা 8 ঘন্টা আগেও বলি, ক্যান্টিনটাতে অনেক মানুষজন ছিল, এই মুহূর্তে ক্যান্টিনটা একদম নিস্তব্ধ। বাট সেই নিস্তব্ধ ক্যান্টিনে পুরো ডর টিম যাবে এবং কেন গিয়েছে এটা আমরা ধীরে ধীরে বলবো। আপাতত আমরা লিফটের জন্য ওয়েট করছি, যে লিফট আর আমাদের গন্তব্য হবে একদম ক্যান্টিন এবং এই বিল্ডিং এর একদম উপরতলা পর্যন্ত।
লিফট চলে আসে সুমন।
ওকে চলো তাড়াতাড়ি উঠে পড়ি।
ফাইনালি দিস ইজ দ্য ক্যান্টিন, যেটার জন্য আমরা আজকে এমন একটা জায়গায় ছুটে এসেছি। আসলে আমরা বলি যে আজকে লোকেশনটা কিন্তু শুরু থেকে অনেকে খেয়াল করেছে কিনা জানি না, কাউকে বলিনি আমরা এক্স্যাক্ট লোকেশন বলিনি, তবে এতটুকু বলি আমরা এমন একটা অফিসের ক্যান্টিনে আছি, এমন একটা এলাকায় আছি যেখানে হচ্ছে অনেক অনেক অফিস রয়েছে। সো বুঝতেই পাচ্ছেন ক্যান্টিনটা এখনো ইউজ করা হয়, কিন্তু সেই ক্যান্টিনের ডট ধারণ করা হচ্ছে, বিষয়টা কতটুকু সেন্সিটিভ একটা বিষয়। সো আমাদেরকে এটার গোপনীয়তা রক্ষা করতেই হবে, যেহেতু আমরা কমিটেড গোপনীয়তাটা রক্ষা করার জন্য, সেই জন্যই কিন্তু আজকে আমরা অনুমতি পেয়েছি এখানে ডট ধারণ করার জন্য। তবে এতটুকু বলি এই ক্যান্টিনটা কিন্তু খুব সুন্দর একটা ক্যান্টিন এবং এখনো ইউজ হচ্ছে। হ্যাঁ, আপনি যদি না জানেন, আপনি দেখে মোটেও বুঝবেন না যে এইটা কোনো হন্টেড স্পট হতে পারে বা কোনো প্যারানর্মাল জিনিস এটার সাথে রিলেট করে, আপনি না জেনে থাকলে কখনোই বিশ্বাস করবেন না।
তবে এই ক্যান্টিনটা আরেকটা সৌন্দর্যটা হচ্ছে কি, ক্যান্টিনের পাশে কিন্তু ছোট একটা বাগানও আছে। অফিসের ক্যান্টিনগুলোতে কিন্তু মানে এতটা গোছানো কখনো হয় না, তারপর আবার উপর দিয়ে চিলেকোঠা পর্যন্ত যাওয়া যাচ্ছে। এই টোটাল বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্ট খুবই সুন্দর,
খুবই সুন্দর। এবং যারা আজকে আমাদের অতিথি রয়েছে তাদের মাঝে দু একজন মানে আমাদের সাথে একটু বলেছে যে এটা কি হন্টেড প্লেস, আর
তারা কিন্তু খুব হতাশ
হতাশ অনেকটা। আই হোপ যে আপনারা হতাশ হবেন না, এখন আমরা মূল জার্নি স্টার্ট করব। এন্ড অফ দ্য জার্নিতে আপনারা কিন্তু মোটেও হতাশ হবেন না বলেই আমাদের ধারণা আর কি, দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি। সুশান্ত, আমরা কথা না বাড়ি আর
আমরা ঘটনায় চলে যাই।
শুধু এতটুকু বলি, শুধু মনে রাখুন যে আজকে পুরো ডর টিম একটা ক্যান্টিনে আছে, যে ক্যান্টিনে এখন ডর টিম চাইলেও কোনো খাবার পাবে না, কোনো ওয়েটার আসবে না আমাদেরকে কোনো খাবার সার্ভ করার জন্য। তবে আমরা আপনাদেরকে, আমরা সবাই মিলে, পুরো টিম মিলে, লিসনার যারা আছে তাদেরকে চমৎকার কিছু ঘটনা সার্ভ করতে যাচ্ছি। সো আমরা কাকে দিয়ে শুরু করব, আই থিংক যে আমরা ওনাকে, আপনাকে দিয়ে শুরু করছি আমরা, যার ঘটনা আমরা শুনবো এবং বরাবরের মতো আমরা তো অবশ্যই তার পরিচয় জেনে তারপরে আমরা ঘটনায় যেতে চাই। সো আমরা এবারও সেই ধারাবাহিকতায় প্রথমে পরিচয়টা জানি, আপনার কি নাম, আপনার কোথায় থাকেন, কি করেন। যদিও আমরা জানি, কিন্তু ডর টিম জানলেই তো হবে না, পুরো সবার জানতে হবে, এখানে আমরা যারা আছি প্রত্যেকের জানতে হবে, সেই সাথে আমাদের লিসনার যারা আছে তারাও জানতে হবে যে আপনি কোথায় থাকেন, কি করেন।
আমি শারিয়ার করিম জীবন, আমি পাবনাতে আমার দেশের বাড়ি, ঢাকায় থাকি, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি।
সো শাহরিয়ার ভাই, আমরা সরাসরি ঘটনায় যেতে চাই আপনার, এবং এই জার্নিতে যেহেতু এসছেন, সবাই এই জার্নিতে এসে প্রত্যেকে প্রত্যেকের ঘটনাগুলো শেয়ার করে। সো আমরা শান্ত সময় নষ্ট না করে ঘটনার দিকে ঘটনায় চলে যাই, আমরা শুনি ঘটনাটা আসলে কতদিন আগের ঘটনা, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে।
এটা আসলে আমার এলাকার একটি ঘটনা। আমি সাধারণত ইউনিভার্সিটি যখন আমার ক্লাস শেষ হয়ে যায়, আমার পুরো এক্সাম টিক্সাম শেষ হয়ে গেলে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে গেলে তো ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিই, বাট বেশিরভাগ রাতের বেলা আড্ডাটা আমরা একটু বেশি দিই। আমরা দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় কারেন্ট গেলে অনেকক্ষণ যাবৎ আসে না, যার কারণে আড্ডাটা আমরা রাতেই দেওয়ার চেষ্টা করি। সো আমাদের একটা জায়গা থাকে যে আমরা সবসময় ওখানেই মিট করি, মানে কেউ আগে আসুক বা পরে আসুক, বাট ওখানেই মিট করবে সবাই। রাতে আমি জাস্ট আগে পৌঁছে যাই, কাউকে ইনফর্ম করতে পারিনি, জাস্ট ওখানে বসে জাস্ট মোবাইল টিপছিলাম। আমি যেখানে বসেছিলাম তার ঠিক বাম পাশেই একটা পুরনো বাড়ি আছে, মানে জমিদার বাড়ি ওটাকে বলা হয়। মোটামুটি অনেক ঘটনাই শুনেছে জমিদার বাড়ি নিয়ে, যে ওখানে মানে উনি খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন, এবং মোটামুটি ভাবেও শুনেছে যে সে মানে খুব একটা যে ভালো লোক ছিল তাও না। তো জাস্ট এই পর্যন্তই শুনেছিলাম। পরবর্তীতে আমি যখন ওখানে বসেছিলাম,
একাই বসেছিলেন?
হ্যাঁ, আমি একাই বসেছিলাম, আমি সেদিন ফার্স্টে চলে এসেছিলাম।
তো কেমন সময়টা, কেমন
ওইটা তখন, মেবি রাত 10টার তো বেশি হবে,
মানে রাতের বেলার কোন সময়, ওকে,
ওটা রাতের বেলা হইছে। দেন আমার জাস্ট মনে হলো যে আমার স্বামীর দিকে চলে গেল, বাট এখন ওটা হয়েছে কি, ওই বাড়িটা এখন খামার বাড়ি হয়ে গেছে, ওখানে তো কর্মচারীরা তো থাকে, যে মেবি কোনো কর্মচারী হতে পারে। আমি বাড়ির ভিতরে গেলাম, দেখে এখানে একা একা বসে বান্ধি ভিতরে, কারণ কর্মচারী অনেকেই পরিচিত ছিল, ওখানে গিয়ে একটু কথা বলি। এই ভেবে আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম, তো আমি আসলে ওখানে গিয়ে কাউকে দেখতে পাইনি, আর কারেন্ট চলে গেছে, যার কারণে আরো অন্ধকার ছিল। জাস্ট ওরা ওই যে কুপি বাতি টাইপের যেগুলো, ওগুলো বাইরে জ্বালিয়ে রাখছিল, যেহেতু খামার বাড়ি। তো তারপরে আমি যখন ওখানে পৌঁছালাম, তো আমি ওখানে জাস্ট একটা কুয়া আছে, জাস্ট কুয়ার উপরে সাইড একটু হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, মোবাইল টিপছিলাম। আমি আসলে ওখানে ভাবলাম যে কর্মচারীরা কাউকে দেখতে পাবো, বাট ওখানে আমি আসলে কাউকে দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম যে হয়তো সবাই রুমে আছে, যার যার রুমে। তো আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম দাঁড়িয়ে দিয়ে, মানে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম যেহেতু রাত। তারপর ফেসবুক চালাচ্ছিলাম, ফ্রেন্ডের সঙ্গে মেসেজ করছিলাম একটু। সাডেনলি মানে ওখানকার এক কর্মচারী, মধ্যবয়স্ক একটা লোক, ও হঠাৎ করে আমার পাশে চলে আসে। আমি যেরকম খুব ঘাবড়ে গিয়েছিলাম, হঠাৎ করে একটা লোক চলে আসলাম। পরে বলতেছে যে ভাই আপনি এখানে কি করতেছেন? আমি জাস্ট এমনি দাঁড়িয়ে আছি, আমার ফ্রেন্ডরা আসবে। জাস্ট আমার মনে হলো যে ভিতরে লোকজন আছে, যেটা দেখে আমি আসলাম। পরবর্তীতে আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই, আপনি যান, আমি কিছুক্ষণ পর চলে যাব। তারপর উনি চলে গেল। তারপর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, মানে ওয়েদারটা খুব ভালো লাগছিল ওই জায়গাটায়, মানে কুয়ার পাশে তো মানে একটু বাতাস ছিল, খুবই ভালো লাগছিল, এই জন্য ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো হঠাৎ করে আমার মানে কেমন যেন মনে হলো, আমার জাস্ট মনে হচ্ছিল আমার মাথার উপরে একটা করিডোর ছিল, মানে ওই বাড়িটার যে দোতলার একটা রাউন্ড টাইপের বাড়ি, তো ওটা তো ওই বাড়ির উপরে চিপা টাইপের বারান্দা টাইপের ছিল। তো মনে হচ্ছিল যে কেউ দাঁড়িয়ে আছে, আমার এরকম একটা মনে হচ্ছিল। তো আমি হঠাৎ করে উপরে তাকাই, তখন আমি কিছু দেখতে পাই না। দেন আমি আবার আমার মতো ফেসবুকিং করছি, ঠিক তখন আমি স্পষ্টভাবে আমি বুঝতে পারি যে হ্যাঁ ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। কারণ আমি যখন ওখানে মানে ফেসবুকিং করছিলাম, আমি চারপাশে তো কুপির আলো আছে, আমি খুব খেয়াল করলাম যে ওখানে ছায়া আমি দেখতে পেয়েছি, এবং ওটা যে একজন মহিলা টাইপের ছায়া ছিল সেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমি ড্রেস আপ
এতটাই আপনি ক্লিয়ার ভাবে,
হ্যাঁ আমি এটা ক্লিয়ারলি দেখছি যে ওখানে কোন একটা মহিলা দাঁড়িয়ে আছে এরকম, জাস্ট দুইটা হাত দিয়ে দুই পাশে দুই দেয়াল ধরে, যে জাস্ট একটু মানে ফাঁকা জানালা টাইপের যেরকম থাকে ওরকম ফাঁকা দুই পাশে হাত দিয়ে দাঁড়িয়ে, মানে মনে হচ্ছে যে সামনের দিকে বামার দিকে তাকিয়ে আছে এরকম। তো আমি যখন ঘুরি তখন আমি কিছু দেখতে পাই না, কিন্তু জাস্ট আমি ছায়াটা দেখতে পাচ্ছিলাম। তো আমি যখন মানে খুব ক্লিয়ারলি জিনিসটা দেখতে পেলাম, তখন আমি অনেকক্ষণ উপরে তাকিয়েছিলাম, আমি কাউকে দেখতে পাইনি। তারপরে আর আমি ছায়াটা দেখতে পাইনি, কিন্তু মানে ভাবলাম যে মেবি এখান থেকে আসলে সরে যাওয়াটাই উচিত, তা আমি জাস্ট মুভ করব।
আর কোনো কিছু কি ফিল করেছেন নাকি জাস্ট শুধু ছায়াটুকু দেখেছেন?
আমি জাস্ট ওই ছায়াটাই দেখেছি, আর এক হাঁটার সাউন্ড পেয়েছিলাম সেটা আমি পাচ্ছিলাম। হ্যাঁ আমি ওটাই ধারণা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি যখন মানে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি হঠাৎ করে আবার মানে রাস্তার মাঝে ওই লোকটার সঙ্গে আবার দেখা। তো যে ভাই এরকম ঘটনা, আমি তো আসলে উপরে মানে একজন কাউকে দেখতে পেলাম, তো উপরে কি কেউ আছে কিনা দোতলার যে বারান্দাটা আছে ওইটা, তো সেন্দারা ওখানে কে থাকবে, ওখানে তো ওঠার কোনো জায়গা নেই, আর ওখানে সিঁড়ি ভাঙা, ওখানে দেয়াল চড়ে কে এত রাতে কে উঠবে? তারপর আমি চুপচাপ চিন্তা করলাম যে এটা যদি হয় তাহলে ওখানে কে থাকতে পারে। দেন আমি বললাম যে আচ্ছা তোমাদের এখানে হচ্ছে মহিলা কেউ আছে? তো বলছেন না, এত রাত্রে মহিলা কোথেকে আসবে, আর মহিলা যে কাজ করে সে তো দিনের বেলা কাজ করে চলে যায়, আর রাত্রে বেলা তো খামার বাড়িতে কোনো মহিলা থাকে না, সব ছেলে মানুষ। তারপর আমি মানে ওনাকে বললাম যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি একজন মহিলার ছায়া দেখতে পেয়েছি। তো উনি বললো যে আপনি কি কোনো মানে শিওর যে আপনি মহিলার ছায়া দেখতে পেয়েছেন? উনি হ্যাঁ আমি টোটালি শিওর যে আমি মহিলার ছায়া দেখতে পেয়েছি। দেন সে বলল যে ঠিক আছে, আমার মনে হয় আপনার এখান থেকে আসলে যাওয়াটা উচিত। ঠিক আছে আমি চলে যাবো, বাট ঘটনা কি ঘটছে সেটা তো আমাকে বলতে হবে, আমি এরকম দেখতে পেলাম, তুমি বলছো যে এখানে কোনো মহিলা থাকে না, সো আমাকে তো এটা ক্লিয়ার করতে হবে। তো বলছে যে না কোনো কিছু ক্লিয়ার দরকার নেই ভাই, আপনি যান এখান থেকে, আমি বারবার বলতেছি আপনি যান। ঠিক আছে যাচ্ছি আমি, বাট আমাকে বলো। তো বলছে আচ্ছা বাইরে আসেন। দেন ওখান থেকে বাইরে গিয়ে আমরা ওই সেই আমি যেখানে বসেছিলাম ওখানেই যাই আম গাছের নিচে। তখন আমার ফ্রেন্ডরা অনেকেই চলে আসে, পরে উনি যেটা বললো যে আসলে আপনি যেটা দেখছেন এটা অনেকেই দেখছে, এমনকি এটা আমিও দেখেছি এটা। বাট ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো এখন আমরা আমলে নেই না, কারণ এগুলো এখন আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। যে ঠিক আছে সবই তো বুঝলাম, ব্যাপারটা কি
কেন হচ্ছে
এরকম। দেন উনি পরে বলল যে এলাকার সবাই জানে এই জমিদারের ব্যাপারে, যে জমিদারটা আসলে খুব একটা ভালো ছিল না, জমিদারি তো ছিল বাট আরো বেশি সে তার এটা বৃদ্ধি করেছে মানুষের জমি বা এগুলো জোর করে নিয়ে। দেন তার একটা সবচেয়ে খারাপ স্বভাব ছিল, সেটা হচ্ছে যে মহিলাদের প্রতি আকর্ষণ, যার কারণে তার বাড়ির সামনে কোনো মহিলা যেতে ভয় পেত। বাট তারপরেও তার হাত থেকে মানে মানে গ্রামের অনেক মহিলা অত্যাচারিত হয়েছে। এমনও শোনা গেছে উনি যেটা বলল যে এখান থেকে অনেকেই আত্মহত্যা করেছে, অনেকে তার কাছে আত্মসমর্পণ করেছে। বাট ওনার একটা ই ছিল যে উনি সাধারণত মানে যদি কোনো নারীকে ধরে নিয়ে আসতো ছেড়ে দিত তাকে, তাকে বলত যে ঠিক আছে পারলে তুমি বেঁচে যাও, না হয় আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে এখান থেকে আত্মহত্যা করো যে কোনো একটা। কারণ তার বাড়িটা ছিল রাউন্ড করা এবং ওদেরকে নিয়ে যেত দোতলা, দোতলা থেকে ছেড়ে দিলে এখন ও যাবে কোথায়?
রাউন্ড করা বলতে মানে যেতে পারবে না, কেন
যেতে পারবে না? কারণ তার সিঁড়ির সামনে তাদের পেয়াদা থাকতো, দরজা বন্ধ থাকতো। শুধু বলতো তুমি বাইরে যেতে পারো একটা দিক দিয়ে, সেটা হচ্ছে এখান থেকে লাফিয়ে যদি পড়ে বাঁচতে পারো তাহলে তুমি যাও। তো অনেকেই লাফিয়ে পড়েছে, অনেকে আত্মসমর্পণ করেছে। তো বেশিরভাগই দেখা গেছে যে আত্মহত্যা জিনিসটা তো অনেকে সাহস হয় না, এই জন্য দেখা গেছে অনেক বেশিরভাগই আত্মসমর্পণ করেছিল। বাট পরবর্তীতে জাস্ট একটা ঘটনা নাকি একটু আলাদা প্রকৃতি ছিল, রাতে ঘটনাটা ঘটেছিল। ওই এলাকার একজন কৃষকের একটা মেয়ে, তো মেয়েটাকে নিয়ে আসা হয়েছিল, মেয়েটার উপর অনেক অত্যাচার করা হয়েছিল কিন্তু তারপরেও মানে তাকে বসে নিয়ে আসতে পারছিল না জমিদার। দেন দোতলায় সেই সেম ভাবে বললো ঠিক আছে তুমি পারলে বেঁচে যাও। লাস্টে আসলে সে বাধ্য হয়েই মানে দোতলা থেকে লাফ দিয়েছিল। গ্রামবাসী যেটা বলে ও নাকি অনেক জোরে চিৎকার করে বলেছিল, মানে অভিশাপ টাইপের দিয়েছিল, আমি যে কুয়াটা দাঁড়িয়েছিলাম ওই কুয়াতেই নাকি সে পড়েছিল, মানে ওর মাথাটা গিয়ে কুয়াটার যে কার্নিশ থাকে
পাড়গুলো
ওইটার উপরে পড়েছিল, ওখানে মানে তার মাথাটা ফেটে যায়, কুয়াটার মধ্যে ও পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল আর কি। দেন পরে আমি মানে লোকটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে তো আসলে রাতের ঘটনা ছিল অনেকেই শুনেছে, তো গ্রামবাসী এক হলেও তো মেয়েটাকে বাঁচাতে পারতো। তো পরে বলে যে আসলে বাড়ির এখন যে অবস্থা দেখছে আগে তো এরকম ছিল না, পুকুর চারপাশে ঘেরানো, এখন তো এখানে একটা রোড পাচ্ছেন আপনি, বাট আগে তো রোডটা ছিল না, আগে ছিল হচ্ছে পাটাতন সিস্টেম।
আচ্ছা আচ্ছা।
বাড়িতে যেতে হতো তখন ওটা নামানো হতো, আবার ওটা তুলে ফেলা হতো।
লোকেশনটা এমন মনে হচ্ছে যে আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি, চতুর্দিকে পানি দেয়া, জাস্ট একটা সংযোগ মাত্র থাকে পাটাতন দিয়ে। সো ওইটা কি পাটাতন এখনো আছে ওই সংযোগটা?
পাটাতনটা এখন নেই, তার যে বংশধররা আছে ওরা তো এখন খামার বাড়ি করেছে, দ্যাটস হোয়াই ওরা ওইখানে মানে রোড সিস্টেম করে ফেলেছে।
কিন্তু চতুর্দিকে পানি এখন,
হ্যাঁ ওটা আছে,
সেই ঘটনার সাথে ওখানকার যারা আছে এবং মানিয়ে নিয়েছে, যারা ওখান থেকে কাজ করছে,
হ্যাঁ ওটা ওইভাবে মেনে নিয়েছে। এবং জাস্ট ওই মাঝে মধ্যে চিৎকার শুনে, জাস্ট তারা শুনে এক কান্দে শুনে আর কান্দে বের করে দেয়, এই সিস্টেম ভাবে রয়েছে।
আসলে এইসব ক্ষেত্রে না মনে হয় আর শান্ত তেমন কিছু করার থাকে না, সবচেয়ে মানিয়ে নেয় বেটার, যদি না তোমাকে এটা ক্ষতি করে থাকে কোনো কিছু।
কত আগে সে রাজা ছিল, কি হয়েছে না হয়েছে, সেটা যে এখনো এক্সিস্ট করে এটা কিন্তু মানে
ওকে মানে কিছু কিছু জিনিস আছে যে অনেক বছরের পর বছর থেকে যায়, এরকম অনেক ঘটনা আছে যে অনেক শত শত বছর আগে ঘটে গেছে, এখনো পর্যন্ত এগুলার অস্তিত্ব আছে। আমি ডরে একবার বলেছিলাম যে ইতালির ভ্যানিস শহরে, এত সুন্দর একটা শহর ইউরোপের, সবাই অনেক ঘুরতে যায় কিন্তু সেই ভ্যানিস শহরেরও কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। রাতের আধারে ভ্যানিস শহরের রাস্তাতে অনেক কিছু নাকি দেখা যায়, এবং ভ্যানিস শহরটাই এরকম কিছু জায়গার উপর তৈরি করা হয়েছে যেটা 1700 শতকে এখানে মানে গণহত্যা চালানো হয়েছিল। সেই গণহত্যার যে চিহ্ন এখনো নাকি পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস নাকি মানে অনুভব করা যায়। আমি জানি না, আমি পড়েছি বেশ কয়েকটা জায়গাতে। আর জমিদারদের কথা যেটা বলা হয়েছে, কিছু কিছু জমিদার নাকি এরকম ছিল, আমি একটা এলাকার কথা জানি যে এলাকাতে জমিদার ছিল, সেম আপনি যেটা বলেছেন যে এইরকম প্রবলেম ছিল, হয়তোবা সেই জন্যই জমিদারের প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, জানি না, আমরা রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে না যাই। তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাটা শেয়ার করেছেন, সেজন্য
আপনাদের ধন্যবাদ।
ওকে, প্রথম ঘটনা আমরা শুনে ফেললাম আজকের জার্নির, এবং জার্নি স্টার্টেড আস্তে আস্তে, আমরা মানে শুরু হলে আস্তে আস্তে হাইপার হয় না, উপরের দিকে যেতে থাকে না, আমরা মনে আজকে সেটাই করব। আমরা যেখান থেকে শুরু করেছি এখন আমরা একলাফে অন্য লেভেলে চলে যাব। এই জন্য বলছি যে ডরে আজকে আমরা প্রথমবারের মতো একটা জিনিস করতে যাচ্ছি, ঘটেছে প্রথমবারের মতো। আমরা সবসময় বলি না, আমরা চাই প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার হোক, আমরা সবাই সবার সাথে শেয়ার করতে চাই, এগুলো যেন আমরা অন এয়ার করতে পারি, কোনো ঘটনাকেই আমরা হারিয়ে দিতে যেতে চাই না। তার প্রমাণ হচ্ছে ডর টিম এবার একটা এক্সেপশনাল কাজ করেছে। ডর টিমের কাছে এমন একটা মানে সূত্রের মাধ্যমে খবর এসেছে, খুব দারুণ একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা অ্যাটলিস্ট আমি পার্সোনালি বলতে পারি যে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা শোনার পরেই বুঝতে পারবেন। কিন্তু যার সাথে ঘটনাটা ঘটেছে, যিনি বলবেন তার
তার পক্ষে আমাদের জার্নিতে জয়েন করা কোনোভাবেই সম্ভব না। তার এইজ হচ্ছে 62 ইয়ার্স ওল্ড ওমেন, সো তার পক্ষে তো এই জার্নিতে কোনোভাবেই পার্টিসিপেট করা সম্ভব না। বাট ওনার ঘটনাটা কিন্তু আমরা হারিয়ে দিতে যেতে চাইনি, দ্যাটস ওয়াই আমরা এবার একটা ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের শান্তকে আমরা পাঠিয়ে দিয়েছি সেই ঘটনাটা রেকর্ড করার জন্য। ইচ্ছা ছিল আমারও যাওয়ার, সামহাও কোনোভাবে যেতে পারেনি, সেজন্য শান্তকে একা যেতে হয়েছে। শান্ত নিজে সেখানে গিয়েছে, ভদ্রমহিলার বাসায় গিয়ে ওনার সাথে কথা বলে ঘটনাটা রেকর্ড করে নিয়ে এসেছে। এতক্ষণ কথা বলার একটাই উদ্দেশ্য, আমরা আসলে কোনো ঘটনাই কোনো এক্সপিরিয়েন্সই হারিয়ে দিতে যেতে চাই না, যদি হয়ে থাকে এগুলো এই ধরনের এক্সপিরিয়েন্স। সো এখন সবাই আমরা শ্রোতা হয়ে যাচ্ছি, ইনক্লুডিং মি। চলুন শান্ত যে ঘটনা বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে আমরা সেই ঘটনাটা শুনবো, তারপরে আমরা শান্তরও কিছু এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব। সো আমরা সেই ঘটনাটা চলুন সবাই মিলে শুনি এখন।
আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি, তবে ঘটনায় চলে যাওয়ার আগে যে ঘটনাটি বলবেন তার নামটা এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম।
আমার নাম রওশনা রায়, বয়স 62। আমি যে ঘটনাটা বলতে চাইতেছি সেটা যখন আমার বয়স ছিল 20 বছর।
আমরা ডট টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনি আপনার সেই যৌবন বয়সে লাশ গোসল করাতেন এবং সেরকম একটি ঘটনাই বলতে চাচ্ছেন, আমরা সেই ঘটনায় চলে যেতে চাচ্ছিলাম।
আমি প্রথম লাশ গোসল দেই আমার নানুকে। আমার নানু যখন মারা গেলেন তাকে গোসল দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাইতেছিল না। যাও গেল দুজন, দুজনে তো লাশ গোসল দেওয়া হয় না, কষ্ট হয়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, তারপর সাহস হইতেছে আমার ভিতর থেকে, আমি গোসল দিই, ওদের সাথে সামিল হই। এই সাহস করে আমি নামলাম, আল্লাহর হুকুম ওদের সাথে মিললাম, আমার নানুর লাশ গোসল দেওয়া শুরু করলাম। মহিলা বলল, মারে তুই কলমা পড়বি আর লাশ গোসল দিবি, হাতে হাতে ধরবি। আর আমিও বললাম ঠিক আছে, আল্লাহর নাম নিয়া বাস কলমা শাহাদাত পড়া আরম্ভ করলাম। পড়তে পড়তে এই নানুর গোসল দেওয়া শেষ হইল, আমারও সাহস হইল। এরকম করে আমি এই গ্রাম ওই গ্রাম থেকে খবর আসলে লাশ গোসল দেওয়ার আমার ডাকতে আসতো, তারপর থেকে আমি লাশ গোসল দিই, আমার সাহস হয়ে গেল, আল্লাহর নামে আমি আল্লাহর কাজ করি, যেখান থেকে খবর আসে লাশ গোসল দিই। এইভাবে হঠাৎ একদিন ইকুরিয়া মনুরবাগ থেকে এক মহিলা আসলো।
মহিলা কি আপনার বাসায় আসলো?
মহিলা আমার বাসায় আসলো রমজান মাস ইফতারের টাইম, তো আমরা সবাই বসছি একসাথে ইফতার হইব, তো মহিলা আইসা ডাকলো। আমার মা গেল যে আপনি কোথেকে আসছেন, কাকে চান। মহিলা বলে না, বলে না উনারে ডাকেন। মা বলল, যা তোরে ডাকে, মহিলা আইসে কি ব্যাপার, আমার তো কইতে চায় না। আমি গেলাম, বলল ওই কুরিয়া একটা মাইয়া মারা গেছে, গোসল দিতে হইব, আপনার আমরা নিতে আসি। তা আমি বললাম ঠিক আছে, ইফতারটা কইরা আসি। তো মহিলা আমার বাড়িতে বসলো, একসাথে ইফতার করলো, তারপর মহিলার সাথে আমি ওই বাড়িতে যাই।
মানে মহিলার সাথে আপনি যখন গেলেন, গিয়ে তখন কি দেখলেন?
কি দেখলাম আশ্চর্য, মেয়েটা কালো হয়ে রয়েছে, একেবারে কালো, জিব্বাটা বের হয়ে গেছে।
কারণ মেয়েটা কি অস্বাভাবিক মৃত্যু ছিল? আপনাকে তো শুধু বলেছিল যে মারা গেছে, আপনি কি গিয়ে কি দেখলেন যে মেয়েটা কি অস্বাভাবিক ভাবে মরেছে, না তো জিহ্বা বের হয়ে আছে কেন?
জিহ্বা বেরটা দেখেই তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, কি ব্যাপার। বললাম যে এইভাবে ওর মৃত্যু। তখন সবাই কানাকোনা করতেছে যে অনেক চেষ্টা করছি আমরা, জিহ্বাটা ভিতরে ঢুকাতে পারি নাই, সে আত্মহত্যা করছে, আত্মহত্যা মাইয়া, গোসল দিতে হইব।
তখন আপনি কি সিদ্ধান্ত নিলেন যে সেই অবস্থাতে গোসল দেওয়া হবে, এরকম টাইপের কিছু কি?
দেখেই তো একরকম, তারপরে গোসল দিতেই হইব, সে এখন লাশ, আমার সাথে আরো 2-3 জন আছে, তো আল্লাহর নাম নিয়ে আরো গোসলে রেডি করলাম। গোসল করা হয়ে গেল, তারপর তারা কাফন পরাই, কাফন পরানোর সময় তো মনের মধ্যে দ্বিধা বোধ করলাম, কি ব্যাপার, এদিকে গুছাই ওদিকে কমে, ওদিকে গুছাই এদিকে কমে, কাফন ঠিক মতো আমরা পরাতে পারতেছি না।
ঠিক আমি বুঝতে পারিনি আসলে, মানে কি হচ্ছিল, এদিকে কমে মিন্স মানে কি সমস্যাটা হচ্ছিল আসলে?
সমস্যাটা এইখানে যে আমরা কাফন পরাই, কাফনের কাপড়টা চারভাজ করি, গলাটা কাটি কেচি দিয়ে কামিজের মতো পরাই, গলা দিয়ে কামিজের মতো পরাই, তারপরে নিচে একটা বড় চাদরের মতো রাখি, ওর উপরে লাস্টের সবাই কাপড়টা পরায় তারপরে উপরে আরেকটা কাপড় দিতে হয় চাদরের মতো, দিয়া সমান করে মাথা একটা বাঁধে পায়ে একটা মাঝখানে একটা, কিন্তু ওই বাঁধ দেওয়ার সময় কাপড়টা ছোট হয়ে যায়। যাই হোক, টেনে টেনে মাথা বাঁধ দিলাম, পায়ের দিকে কমে গেল।
মানে আপনার কাপড়টা ঠিক মতো পরাতে পারছিলেন না, কাফনের কাপড় যখন পরাচ্ছিলেন তখন হচ্ছে কোনো ভাবে কাপড়টা ছোট হয়ে যাচ্ছে।
ছোট হয়ে যাচ্ছে। তবে আল্লাহর কাছে আমরা দোয়া কালাম পড়তেছি, আল্লাহর কাছে পানা চাইতেছি, আল্লাহ তুমি এটা ঠিক করে দাও। আবার পরে আবারও এদিকে কমে যায়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, ডরের প্রথম ব্রেক, মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নেব। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে আজকের ডর, শাহরিয়ার, রওশনারা, মামুন, তারেক এবং হিমেল। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর
99.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া, অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, এবং সাউন্ডে রয়েছে লোবান। পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে আজকের ডর, শাহরিয়ার, রওশনারা, মামুন, তারেক এবং হিমেল। ঢাকার একটি অভিজাত এলাকার ক্যান্টিনে বসে এবারের ডরটি ধারণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর
আমরা কাফন পরাই, কাফনের কাপড়টা চারবাজ করি, গলাটা কাটি কেচি দিয়ে কামিজের মতো পরাই, গলা দিয়ে কামিজের মতো পরাই, তারপরে নিচে একটা বড় চাদরের মতো রাখি, ওর উপরে লাস্টের সবাই কাফনটা পরায়, তারপরে উপরে আরেকটা কাপড় দিতে হয় চাদরের মতো, দিয়ে সমান করে মাথা একটা বাঁধে পায়ে একটা মাঝখানে একটা, কিন্তু ওই বাঁধ দেওয়ার সময় কাপড়টা ছোট হয়ে যায়। যাই হোক, টেনে টেনে মাথা বাঁধ দিলাম, পায়ের দিকে কমে গেল।
মানে আপনার কাপড়টা ঠিক মতো পরাতে পারছিলেন না, কাফনের কাপড় যখন পরাচ্ছিলেন তখন হচ্ছে কোনো ভাবে কাপড়টা ছোট হয়ে যাচ্ছে।
ছোট হয়ে যাচ্ছে। তবে আল্লাহর কাছে আমরা দোয়া কালাম পড়তেছি, আল্লাহর কাছে পানা চাইতেছি, আল্লাহ তুমি এটা ঠিক করে দাও। আবার পরে আবারও এদিকে কমে যায়, আবার খুলি, আবার পরে এইভাবে না কিছুতেই। তারপর ওগো মা বাবার ডেকে বললাম যে এই অবস্থা পারতাছি না, কাপড় তো ছোট, আপনার কম কাপড় আনছেন। ওরা বলে না আমরা ঠিকই আনছি, 12.5 গজ হয় না। তারপরে ওরা আবার 13 গজ কাপড় আবার আনতে গেল, আরেকটা কাপড় আনতে গেল, আনলো পরে এইবার আমরা পরালাম, মাথায় বাঁধ দিলাম, পায়ে পেটে বাঁধ দিয়ে খাটুলায় শুয়াইলাম কমপ্লিট। তারপরে কেন জানে আমার ভিতরে খালি ভয় ভয়, এত লাশ গোসল দিছি এরকম তো ভয় হয় নাই কোনোদিন। আচ্ছা এই শুকনো মাইয়া মানুষটা এরকম করতেছে কেন, কি কারণ আল্লাহ মালুম। এইভাবে আল্লাহ আল্লাহ করে কাফন রেডি করলাম, পড়াইলাম, এখন নিয়ে যাওয়ার পালা, জানাজা মসজিদ নিয়ে যাব।
সেই সন্ধ্যার পরে যে রাতের বেলা আপনার এসেছেন, সেই রাতের বেলা ওরা দাফন করার ডিসিশন নিয়েছিল?
হ্যাঁ, 10টার মধ্যে নিয়ে গেল ওরা, দাফন হইলো, বাসায় সবাই আসলো, আমরাও সবাই মিলা আমাদের খাওয়াইলো, কিন্তু আমার আর মিষ্টিও মুখে যায় না, কেন জানি আমার কিরকমই লাগতেছে।
আমাদের এখানে একটা মানে কথিত আছে যে যারা মারা যায় তাদের বাসায় বাখর খানি বা মিষ্টি জাতীয় কিছু খাইতে হয়,
ওই একটু, কিন্তু আমি আর আমার সাথে যারা ছিল ওরাও খাইছে, কিন্তু আমি তো খাইতে পারতেছি না, গিলতেই পারতেছি না। তারপর কুলি করলাম, কুলি ফুলি করে পানি খাইলাম, পানি খেয়ে ওগুলো বললাম যে আমার বাড়িতে তোমরা পৌঁছায় দিয়ে আসো, ওই মহিলাদের সাথে আমি যাইতে পারবো না, কোন এক পুরুষ আমার সাথে যাবো।
আচ্ছা, আপনার বাসা থেকে সেই এলাকাটা বা যে গ্রামটাতে গিয়েছিলেন আপনি লাশ গোসল করার জন্য, সেটা দূরত্ব কতটুকু ছিল?
এক গ্রামের পর,
মানে পাশের গ্রামে হচ্ছে ঘটনা ঘটেছে, আপনি অন্য গ্রাম থেকে এসেছেন?
মানে আমার বাড়ি ইকুরিয়া, আমি গেছি মনুরবাগ।
আচ্ছা,
অনেক ফারাক। তারপর বাসায় আসলাম, মারে বললাম মা দেখো আমি তো এই বয়সে অনেক লাশই গোসল দিলাম, কিন্তু আজকের মতো আমি কোনোদিন এইরকম গোসল দেইনি, এরকম কাপড় টান পরে নাই, আমার না ভিতরে খালি কেমন জানি করে, শরীরটা কাটা দিয়ে উঠে।
মানে বাসায় আসার পর এরকম হচ্ছিল?
মনে হয় যে যেন আমি বাসায় আসি আমার পিছিয়ে পিছিয়ে কেউ আসে, এরকমই লাগতেছে। মা বলে তোর ভুল, এরকম চিন্তা ভাবনা করো, কত লাশ গোসল দিচ্ছ, কোনোদিন তো এরকম কওয়া হয়নি, আজকে কেন এরকমই লাগতেছে। গেল এরকম কয়েকদিন, গেল মাসও গেল, মানে বলতে পারি না ওই লাশটা আর বলতে পারি না। হঠাৎ একদিন ছাদে সন্ধ্যা রাখ দিয়ে কাপড় শুকাইতে দিছি, আনতে গেছি, কাপড় নিয়ে নামিয়ে আমার কাপড়টা কে যেন একটা টান দিল, কান্দে সব কাপড় নিয়ে নামতেছি, পিছন ফিরছি, এতদিন পরে দেখি ওই মেয়েটা,
ওই মেয়েটা মানে যে মেয়েটাকে আপনি
গোসল দিছি, ওই মেয়েটা জিব্বা বাই করে রাখছে, এতটুকু চায় হারিয়েছে, কিরম জানি করতেছে, যেমন কিছু কইতে চায় আমারে, যেমন আমার সামনে যে চায় কিছু কইতে চায়, আমি তো দেখা ডরে সেই যে নামতে নামতে আমার জ্ঞান নেই, সবাই বাড়ি চিলা চিলি, আমি কোনো জ্ঞান নাই। দুই তিন ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফিরছে, তখন আমার মা আমার বাড়ি ভাই বোনরা বলে কি ছিল তোমার, তখন আমি বলি যে আমি এই ঘটনা ছাদের উপরে ওই মাইয়াটারই দেখছি, একে আমার পিছনে এতটুকু জিব্বা বেড়ে এসেছে, মানে ওই আমার কিছু কইতে চায় আগে আইতেছে, আমি এইটুকুই দেখছি। ওরা বলে এটা একটা আত্মা, আত্মহত্যা করছে, যে নাকি আত্মহত্যা করে আমার মা বললো, তাহলে আল্লাহ মাটিতেও গছে না উপরেও গছে না, ওই এরকমই চলে, যারে ওরই লাগে ওর পিছিয়ে পিছিয়ে চলে, মাঝে মাঝে দেখা দেয়, সবসময় আল্লাহর নাম নিবে দেখবে সরে যাব। গেল এরকম কিছুদিন, অনেক দিন গেল, আবার একদিন এরকম দেখলাম।
কোথায় দেখলেন এরপরে?
গোসল কইরে ঘরে ফিরুম, ঠিক দেখে আমার পিছনে কেউ আইতেছে, হঠাৎ পিছন ফিরে দেখি ওই মাইয়া, আবার আমার হাত পা কাঁপি উঠাবি নাই। তারপর ওই মৌলভি সাহেব, আমার মা একদিন খবর দিল, মৌলভি সাহেব আইসা আমার ঝাইয়া টাইরে দিল, একটা তাবিজ দিল, গলায় রাখলাম, এইভাবে আমি আর দেখি না। তারপর আমার 22 বছর বয়সে আমার বিয়ে হইল, আমার মা আমার বিয়ে দিল, শ্বশুর বাড়ি গেলাম, সংসার হইল, কিন্তু এই 62 বছর বয়সে আমি আবার ওই মাইয়াটারই দেখলাম, এই বুড়ো হয়েছে।
আপনার বিয়ে হয়ে গেল 22 বছর বয়সে, তারপর কি আপনি দেখতেন তাকে মাঝে মাঝে কখনো?
মাঝে মাঝে দেখতাম না, দেখতামই না, কিন্তু এই এই কিছুদিন আমার পিছনে আবার আমার ওই মাইয়া এসে পড়লো, কোথেকে আল্লাহ জানে, আত্মা ওই ওই চেহারা ওই লাশ এখন আমার পিছনে আবার।
মানে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে সেই সময় যাকে এখানে লাশ গোসল করিয়েছিলেন সে হচ্ছে এখন আপনার পাশে দেখতে পাচ্ছেন আর কি, সেটা ঠিক কবে থেকে, মানে এই সময়টাতে কবে থেকে আবার সেই দেখাটা শুরু হলো?
মনে করো এই বেশি দিন নাই, 6-7 মাস আগে দেখছি, আবার ফের এই সপ্তাহে আবার দেখলাম।
7 মাস আগে যখন দেখলেন তখন আপনি কি করছিলেন?
তখন আমি ঘরেই ছিলাম, ঘুমায় ছিলাম, হঠাৎ ঘুম থেকে উঠি, ওইটা বাইরে বেরোয় দেখি মেয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ওই রকমই ওই চেহারা ওই কাপড় পরা ওইভাবেই, আমারও জানি কি বলতে চায় কি, আমি তো সাহস করলাম দেখি, ভালো করে দেখি না, মনে একটা দুর্বলতা না ওই মাইয়াটাই, তারপর আমি আর দেখতে পাই না, মুখ ফিরা ফেলে, আবার এক সপ্তাহ পরে আবার ওই একই ঘটনা, এইবার দেখি আবার ছাদে শীত দাঁড়ায় রয়েছে, এটাই তো আমার সমস্যা এখন।
এই ব্যাপারে কোন ডাক্তার কিংবা অন্য কারোর সাথে কি কথা বলেছেন? আপনি যেমন বলছিলেন যে যৌবন বয়সে আপনি এক মৌলবীর সাথে কথা বলেছিলেন, এখন এই বর্তমান সময় এসে যে দেখছেন আপনি, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হচ্ছে আসলে, বা কোন ডাক্তারের সাথে কিংবা আপনার পরিবারের কারোর সাথে কি ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন?
ভাই বোনরা সবার সাথে মামিরা, কিন্তু এটা আত্মা, এইটা নাকি কোনোদিন কিছু হয় নাই, ঘুরেই বেড়ায়, যার পিছে লাগে এইরকমই বলে বাধা দেয়, চোখের সামনে পড়ে, আর যে বলবি আমার একবার ঝাইরা গলায় তাবিজ দিছিল সেও বেঁচে নাই, মরে গেছে। এখন আর কি আল্লাহ আল্লাহ করতেছি, ভয় পাই। এই বয়সে আমি ভয় পাই, আগে ভয় পাইতাম না।
আরেকটা যে ব্যাপার আপনি বলছিলেন যে আগে যখন আপনি দেখেছিলেন তখন আপনার খিচুনির মতো হতো, হাত পা কেঁপে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই বয়সে যখন দেখলেন তখন কিরকম কিছু হয়েছে?
এখন খিচুনি হয় না, তবে দুইবার দেখলাম, দুইবার দেখার পরে আমার জ্ঞানটা থাকে না, অজ্ঞান হয়ে যায়, ভয় পাই। এইরকমই আমার পিছনে ঘুরতেছে, ইনশাল্লাহ দেখি আল্লাহ কি করে। আমার এটা একটা আত্মা, সবাই বলে এটা একটা আত্মা, এটা পিছাস হয়ে গেছে।
তো এই ছিল আপনার ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার ব্যক্তিগত যে ঘটনাটা শেয়ার করলেন সেটার জন্য।
আমি তো এখন আগের মতো কথা বলতে পারি না, কথা আটকায়, মানে অনেক কিছু সাহস নেই আগের মতো। আমার ভুল ত্রুটি হতে পারে কথার মধ্যে, কথা বাজে, আপনারাও কিছু মনে করবেন না।
আসলে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, সবকিছুর জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
মাই গড, মানে আমি কি বলবো, আমি বুঝাতে পারবো না আমি কতদিন পরে এরকম একটা ঘটনা শুনলাম। মানে গ্রেট জব শান্ত, থ্যাংক ইউ। মানে আমাদের সবার পক্ষ থেকে তুমি একটা খুব ভালো কাজ করেছো যে এরকম একটা ঘটনা যে রেকর্ড করে নিয়ে আসতে পেরেছো।
তোমাকেও অসংখ্য ধন্যবাদ সুমন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ঘটনাটা আমার রেকর্ড করতে হচ্ছে টেগুরিয়াতে গিয়ে। টেগুরিয়ার রাস্তাঘাট আমি কিছুই চিনতাম না, ওখানকার স্থানীয় দুজন আমাকে সাহায্য করে। আমরা যখন স্টোরিটা নিতে যাই তখন যে বিষয়টা হয় যে আমি খুব এক্সাইটেড ছিলাম, একজন লাশ গোসল করায় যে মহিলা সে মহিলা তার এক্সপিরিয়েন্স বলবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা আমার ঘটে, উনি আমাকে যখন বলছিলেন আমি তখন কিবরিয়া ভাইয়ের যে রেসিপিটা আছে সেই রেসিপিটা ইউজ করছিলাম। উনার যে রুমে আমি রেকর্ড করি ওই রুমের লাইট একদম বন্ধ ছিল, শুধু আমার রেকর্ডার টন করে আমি যখন কথা বলছি উনি শেষ মুহূর্তে গিয়ে যেটা বলেন সেটা তো শুনতেই পেলে যে উনি এখনো দেখতে পাচ্ছে। মানে একটা সময় পুরো জীবনের মাঝে সময়টাতে উনি কিছুই দেখতে পায়নি, কিন্তু এই মুহূর্তে এসে আবার দেখতে শুরু করেছে।
আমি আমি একটা জিনিস আমি নোটিস করেছি, উনি যখন বললেন না যে উনি যখন ওই লাশ গোসল করিয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে রাস্তায় উনি ফিল করছে যে যাকে সে গোসল করে আসছে সে তার সাথে সাথে আসছে। ও মাই গড, মানে ওই ঘটনাটা শোনার সাথে সাথে আমার সিরিয়াসলি গুজবাম হয়েছে। এই ধরনের গুজবাম আমার কমই হয়, কিন্তু এই লাইনটা শোনার সাথে সাথে আমি ভয়ে, আমি কি বলবো, আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি। আমি জানি না আমাদের লিসনার যারা আছে তারা কি মনে করছে, তবে এই 62 বছর বয়স্ক এই বৃদ্ধ নারীকে আমরা পুরো ডর টিম সেলিউট করতে চাই যে আপনি এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন।
আমার আমার ভয়ের কাজটা করেছিল হচ্ছে যখন উনি বলছেন যে এখনো দেখতে পাই, যেহেতু ঘর অন্ধকার আমি একটা চেয়ারে বসেছিলাম, উনি আমার মুখোমুখি খাটে বসেছিলেন আর কি, খাটে বসে বসে বলছিলেন। তো তখন কেন জানি আমার মনে হলো আমার পিছনে সে মেয়ে দাঁড়িয়ে আছে। মানে তখন কেমন ফিল হচ্ছিল আমি বলে বুঝতে পারছি না, আমি আমার মতো করে কথা বলে যাচ্ছি কিন্তু আমার শরীরে যত লোম আছে সব দাঁড়িয়ে আছে। অদ্ভুত একটা ফিলিং, এবং এই অদ্ভুত একটা ফিলিং এবারই আমার হলো মানে এই মহিলার বাসায় যাওয়ার পর।
এই ফিলিংসটা না হলে কেউ যদি ওই জায়গাতে না থাকেন বুঝতে পারবেন না। তবে এতটুকু বলি যে যারা এই হরর মুভিগুলো দেখেন, মানে শান্ত বলছিল না যে ঠিক আমার পেছনেই মনে হচ্ছে যে কেউ একজন দাঁড়িয়েছিল, হ্যাঁ উনি হয়তো বা দেখতে পাচ্ছে বাট আমি দেখতে পাচ্ছি না, আপনি এই ধরনের কিছু একটা ফিলিংস পেতে পারেন। আপনি যদি একটা মুভি রয়েছে মামা নামে, মুভিটা 2013 সালে রিলিজ হয়েছিল, মামা মুভিটা যদি ইংলিশ একটা মুভি মামা, সেটা হচ্ছে আর্জেন্টাইন একটা টিভি সিরিয়ালে প্রথমে হয়েছিল, তার পরবর্তীতে এটাতে ফিল্মে রূপান্তর করা হয়। মানে আমরা চিরাচরিত যে ধরনের হরর মুভিগুলো দেখি না, অনেক বেশি ভায়োলেন্ট থাকে, ওইখানে ভায়োলেন্টের কিছু নেই, বাট পুরো মুভিটাতে একটা অদ্ভুত ধরনের প্যারানর্মাল জিনিস আপনাকে সবসময় দোলা দিবে। সো যারা খুব বেশি কিউরিয়াস আপনারা দেখতে পারেন, এই ধরনের একটা ফিলিংস পাবেন যেখানে বাচ্চাটা কোন একজনের সাথে কন্টাক্ট করছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, বাট বাচ্চা দুটা দেখতে পাচ্ছে। তো যাই হোক, এই মুভিটা নিয়ে পরবর্তীতে কোনো একদিন আরো বিস্তারিত আলোচনা করব শান্ত। তবে আরো একবার তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের পুরো টিমের তরফ থেকে, এবং সেই সাথে যিনি এই ঘটনাটা বলেছেন, এবং উনার শেষ দিকে একটা কথা বলেছে যেটা খুব টাচ করে যায় যে উনার অনেক বয়স হয়ে গেছে, মানে উনি জানে না যে আসলে কি ঘটতে যাচ্ছে লাইফে, কি অপেক্ষা করছে তার জন্য। শুধু আমরা দোয়া করি যে এই ঘটনার থেকে উনি যেন বের হয়ে আসতে পারে। সো চলো আমরা পরবর্তী ঘটনার দিকে যাই, এবং আমরা জানার চেষ্টা করি আরো কি কি ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, ডরের জার্নি চলছে এবং বরাবরের মতো তো সুমন আছে, শান্ত আছে আমার সাথে, এবং পুরো একটা টিম রয়েছে আজকে। টিম বলতে আমি বোঝাতে যাচ্ছি এক ঝাঁক অতিথি রয়েছে যারা এক এক করে তাদের ঘটনাগুলো শোনাচ্ছে আমাদের। তো আমরা কথা বাড়াতে চাই না শান্ত, আমরা পরবর্তী যিনি অতিথি রয়েছে তার কাছে
চলে যাই,
বরঞ্চ তার ঘটনাই শুনি আমরা। সো প্রথমে একটু পরিচয়টা জানি আপনার, আপনার নাম কি এবং কোথায় থাকেন, কি করেন?
আমি মোহাম্মদ মামুন বলছি, গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া জেলার ধনুর থানায়, আমি বর্তমানে ঢাকাতে আছি, একটা জব করছি।
জব করছেন, আচ্ছা। ডর টিমের কাছে আমরা শুনেছি যে আপনার কয়েকটা ঘটনা আছে, সো আমরা সরাসরি ঘটনায় যেতে চাই যে আপনার কি ঘটনা রয়েছে।
হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে সরাসরি ঘটনায় যাচ্ছি। আসলে ঘটনাটা আজ থেকে 5 অথবা 6 বছর আগেকার হবে। তখন আমি ডিপ্লোমা পড়াশোনা করতাম, আমার একটা কাকা ছিল, তখন তার বয়স কত হবে 14 কি 15 বছর বয়স হবে, তাকে ঘিরেই আসলে ঘটনাটা।
আচ্ছা।
কাকাটার নাম হচ্ছে ওসমান, তার বাবা মানে ওসমান, ওর বাবাটা ছিল কবিরাজ, অনেক বড় মাপের কবিরাজ ছিলেন বলা যায়, অনেক রকম কাজ করতেন, ওই কবিরাজি করে অনেকের সেবা করে অনেককে ভালো করে দিতেন। আসলে আমার দেখা কথা, আমি ওনার বাসায় অনেকগুলো মাথার খুলি দেখছি, আমি জানি না যদিও মাথার খুলিগুলো দিয়ে উনি কি করেন। তো যাই হোক, কোন একটা কারণে ওই ওসমানের বাবা মারা যায়, মারা যাওয়ার পর ওসমানের বাবার সাথে যে ওই জিনগুলো ছিল সেগুলো তখন আসলে ওই মুক্ত করে দেওয়ার আগে ওসমানের বাবা মারা যাওয়ার দরুন ওইগুলো বাধা পড়ে গিয়েছিল। তো বাধা পড়ে যাওয়ার পরে আসলে ওই জিনগুলো তখন অনেকটা কষ্টই ছিল, কারণ ওদের কেউ জানি না কতটুকু সত্য, ওদের নাকি ওই যারা কবিরাজি করে ওদের দিয়ে কাজ টাজ করে নেয়, তারা ওদের কিছু খাইতে দেয় বা অনেক কিছু ভোগ বলে গ্রাম্য ভাষায়, ওদের ভোগ দিতে হয়, ভোগ দিতে মূলত ওই দুধ কলা মিষ্টি জাতীয় সব জিনিসগুলো খাইতে দিতে হয়। তো এরপরে যখন ওগুলো ছাড়া পড়ে গেল, তখন ওসমান, যার কথা আসলে যাকে নিয়ে ঘটনা আমি তার কথায় এখন আসছি, সে তখন 14 বছর বয়স, ওর বাবা মারা যাওয়ার পরে ওর যে জিনগুলো ছিল সেগুলো তখন ওই ওসমানকে স্বপ্ন দেখায় যে দেখ তোর বাবা তো মারা গেছে, এখন তুই আমাদের তোর সাথে নে, আমাদের দিয়ে তুই কাজ করে নে, মানুষের উপকার কর, তোর ভালো হবে। যেহেতু তার বয়সটা তখন অনেক ছোট ছিল সেজন্য আসলে সে মানে ভয় পায়, ভয় পর ধরুন সে ওইগুলো নিতে ইন্টারেস্ট, হ্যাঁ অস্বীকৃতি জানায়, কিন্তু সেই জিনগুলো আসলে ওর পিছনে খুবই ভাবে মানে জড়ো ভাবে লেগেছিল যে কেন নিবি না, তোর বাবা আমাদের দেখছে তুই কেন দেখবি না। তারপরেও সে যখন নিতে চায় না, এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে যখন নিতে চায় না, যার দরুন ওকে আর কি প্যারালাইজড, ওই ওসমানকে প্যারালাইজ করে দেওয়া, হ্যাঁ প্যারালাইজড করে দেওয়া হয়।
আপনার কিভাবে শিওর যে এটা জিনগুলোই করেছে ওসমানকে? সে তো প্যারালাইজড একটা মানুষ এমনিতে অসুস্থ হয়ে যেতে পারে, তাই না? তাহলে জিনের দ্বারাই যে সে প্যারালাইজ হয়েছে এবং তাদেরকে না নেওয়ার জন্য হয়েছে, এটা কিভাবে কনফার্ম হওয়া গেছে,
মানে কিভাবে হইতে পারছি এই ঘটনায় আসছি? ও তো তখন আসলে যখন ওই প্যারালাইজড হওয়ার আগের ঘটনা আমি বলতেছি, ও তখন একজন সুস্থ সবল একটা ছেলে পেলে ছিল, আমাদের সাথে আর কি খেলাধুলা করতো, সবকিছু খুবই ভালো ছিল। কিন্তু ওর বাবাটা মারা যাওয়ার পর ও যখন এই স্বপ্নগুলো দেখতেছিল, তখন তাই ও আসলে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতেছিল,
স্বপ্নে ওর
কি স্বপ্নে ওকে কথাগুলো বলা হচ্ছিল। তো যাই হোক, তারপরে যখন ও নিতে চাইল না, তখন ওকে প্যারালাইজড করে দেওয়া হয়। তারপরে আমরা গ্রামের সবাই মিলে
প্যারালাইজড হয়ে যায় মানে কিভাবে, হঠাৎ করেই একদিন প্যারালাইজড হয়ে যায়?
হঠাৎ করেই একদিন মানে রাত্রে ঘুমায় আছে, সকাল থেকে ও উঠতে পারে না, উঠতে পারে না মানে ওই উঠতে পারে না মানে ওইখান থেকে দেখা যাচ্ছে আর উঠতে পারতেছে না, সবকিছু ওর বিছানাতেই আর কি করতে হচ্ছে। তো তারপর আপনি গ্রামের সবাই মিলে আমরা ওকে হসপিটালে নিয়ে যাই, আমাদের ওই বগুড়া মেডিকেলে নিয়ে যাই, ওইখানে মেবি 15 দিনের মতো আর কি ভর্তি করে রাখা হয়। কোন অনেক সেবা টেবা মানে চিকিৎসা দেওয়ার পরে ওর কোন ইম্প্রুভ হয় না। এর ভিতরে একটু ঘটনা হচ্ছে, ও যখন মেডিকেলে থাকে তখনও আর কি ওকে ওই স্বপ্নের জিনিসগুলো, ওই জিনিসগুলো স্বপ্নে ওকে বলে যে দেখ তোর চিকিৎসা করে কিচ্ছু হবে না, তুই যদি এখনই রাজি হোস আমাদের নিতে তাই তুই কালকেই ভালো হয়ে যাবি। তারপরে আর কি ওকে ওইখান থেকে বাসায় নিয়ে আসা হয়, যদি মানে যেহেতু ইম্প্রুভ হয় না, বাসায় নিয়ে আসবার পরে ওকে মানে একদিন রাত্রে ঘুম আসেনি ঠিক ঘুমের মতো হইছে, ওই সময় আর কি ওর কানের কাছে ওই শব্দটা আবার আসছে যে দেখ তুই আমাকে নিয়ে নে, আমরাও তোকে চাচ্ছি না কষ্ট দিতে, তুই ভালো হয়ে যাবি, তুই শিকার হয়ে যা। আর স্বপ্নকে দেখায় যে তোর বাসার পিছনে একটা বাসার ছিল যেখানে ওর বাবার কবর দেওয়া হয়েছে, যে ওই কবরের পাশে তুই খুঁড়বি, খুললে পরে ওইখানে একটা বই পাবি, ওই বইটা দিয়েই তুই আমাদের আর কি বইয়ের যে সূত্রগুলো আছে ওইগুলো ব্যবহার করলে পরে তুই আমাদের কাজ করাইতে পারবি। তো তখন রাজি হয়ে যায়, কারণ রাজি না হয়ে দেখছে ওর আর কোনো উপায় ছিল না, ওনার তো সুস্থ হতে হবে। তো রাজি হবার পরে আসলে তারপরে ওই এক সপ্তাহ বা দেড় সপ্তাহ এর ভেতরে সে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়,
একদম পুরোপুরি সুস্থ।
হ্যাঁ, একদম সে পুরোপুরি সুস্থ।
সেই বইটা কি পেয়েছিল?
হ্যাঁ হ্যাঁ, সে বইটা পেয়েছিল। হ্যাঁ, আমি শিওর, আমি বইটা দেখেছি। বইটার ভেতরে আসলে এমন কিছু ভাষায় লেখা, আরবি কিনা বলতে পারবো না, তবে আরবির মতোই। আর আসলে বইয়ের ভেতরে অনেকগুলো ছবি আছে, মানে ছবিটা বোঝা যাচ্ছে যে এটা কোনো আকৃতি, একদম মানুষের যেমন ফেস ওই রকম কিছু না, এই হাত পা আর হচ্ছে মাথা গোল গোল চোখ এই রকম কিছু আর কি আঁকানো আছে। এইগুলার কিছু ঘর আছে ওই দাবার বোর্ডের মতো ক্রস ক্রস এই রকম কিছু।
বুঝতে পেরেছি। তারপর?
হ্যাঁ, তারপরে ও যখন ওইগুলো শুরু করলো, মানে ওটা নেওয়ার পরে ও সুস্থ হয়ে গেল। তারপরে ও এখন আর কি কবিরাজি করে।
মানে আপনি বলছেন যে ওইখানে কোনো কিছু লেখা ছিল কি, নাকি শুধু ছবি আঁকা ছিল?
না, ছবি আঁকানো ছিল এবং ছবির নিচ দিয়ে দু তিনটা লাইন লেখা ছিল, কিন্তু ভাষাটা মেবি আরবি হবে, আমি আসলে বুঝতে পারিনি ভাষাটা কি ভাষা।
তাহলে ও কিভাবে, ও কি জানতো এই ভাষা, ও কিভাবে?
ওর বাবা ছিল কবিরাজ, ও নিজেও ওই ভাষাটা মানে জানতো না যে এটা কি ভাষা। ও তো আসলে ওইভাবে পড়াশোনা,
আমি সেটাই বলছি, তাহলে
ও নিজেও জানতো না।
তাহলে ও কিভাবে মানে এই বই দিয়ে জিন্দেগি নিয়ন্ত্রণ করতে?
আমি আমি আসছি শুনবা। তো ও যখন ওটা নিল, তারপরে ওকে স্বপ্নেই আরো বলে দেওয়া হইতো, জাস্ট ওই যে ঘর ঘরগুলো থাকতো, বলতো যে এই ঘরটা দিয়ে যদি তুমি এইভাবে করো, মানে ও যে জিনটা ওকে নিতে বলছে ওরাই ওকে ডিরেকশন দিয়ে যেত যে এইভাবে এইভাবে করো, তুমি এইভাবে এইভাবে জিনিসটা হয়ে যাবে আসলে। তারপরে ওগুলো দিয়ে ওই মূলত তাবিজ বিভিন্ন জিনিস টেনিস এগুলো আর কি করতো। তো অনেকে ভালো হইতো, আবার অনেকে দেখা যাচ্ছে ভালো হয় না। তো এইরকমই আসলে আমরা কয়েকজন, আমি আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, মানে ওকে একটু ডাউট করতাম, যেহেতু বয়স কম আমরা ভাবতাম যে দেখ তুই তো আসলে ছোট বাচ্চা, তুই এইসব আসলে এমনি বলিস, তোর সাথে জিন আছে আত্মা আছে এসব আমরা বিশ্বাস করি না। তো তারপরে ও বলে যাচ্ছে ঠিক আছে মামুন, তুমি যেহেতু বিশ্বাস করো না, তাহলে চলো একদিন তোমাকে আমরা দেখাবো জিনিসটা। তো বললাম ঠিক আছে, মানে তিন চারজন বন্ধু বান্ধব একসাথে হইলে যা হয় গল্পে গল্পে।
আচ্ছা, এরই মাঝে গিয়ে উনি বিভিন্ন মানুষজনকে তাবিজ দেওয়া শুরু করেছে?
হ্যাঁ, এর ভেতরে উনি তাবিজ দেওয়া শুরু করছে, প্লাস ওই গ্রাম্য ভাষা বলে যে ভূতে ধরা আর কি, অনেককে ভূতে ধরে। ভূতে ধরলে পরে একে ডাকে, এর তখন অনেক নাম, ওর বাবার যেহেতু অনেক ভালো কবিরাজ ছিল এই জন্য এখন সবাই জানে যে ওনার ছেলে এখন কবিরাজ হয়েছে। এই জন্য ওকে আর কি দেখা যাচ্ছে আমাদের গ্রাম থেকে 8-10 কিলোমিটার বা অনেক দূরে যেখানে যেখানে আর কি জানে ওইখানেই ওকে নিয়ে যাচ্ছিল।
আচ্ছা, ওকে। তারপরে শুনি।
হ্যাঁ, তারপরে আসলে ও বললো যে ঠিক আছে চলো তোমাদের একদিন আমরা দেখাই। তো বললাম ঠিক আছে তাহলে দেখা। তো তারপরে ও আমার বাসায়, মূলত আমার বাসার পাশেই একটা পুকুর আছে, পুকুর মানে পুকুরের সাইডটা আবার আসলে হচ্ছে বাঁশঝাড়, আর ওই বাঁশঝাড়ের ভিতরে কিছু কবর আছে কিন্তু অনেক আগের কবর, রিসেন্টলি ওইখানে আর নতুন করে কোনো কবর দেওয়া হয় না। মানে আমরা যখন ওই ঘটনাটা জানি তারও 4-5 বছর আগে থেকে ওইখানে আর কোনো কবর দেওয়া হয় না।
আচ্ছা,
তো ওইখানে আর কি ও আমাদের নিয়ে গেল। আমার বাসা থেকে কত হবে, 1 মিনিটের দূরত্ব সর্বোচ্চ, আর তখন কত বেশি রাত না, 9:30-9:30 মতো বাজছে এবং জ্যোৎস্না রাত ছিল, অন্ধকার রাত্র ছিল না বাঁশঝাড়ের ভেতরে। আর আমি ছিলাম, জাকারিয়া ছিল, আর আমার এক ছোট ভাই রনি ছিল, আর ওই যে কবিরাজ ওর নাম ছিল হোসেন, ও তো ছিলই। তো আমরা চারজন ওইখানে চলে গেলাম, ওই পুকুরের পাড়ে দিয়ে ওইখানে চলে গেলাম। ও যাওয়ার পরে বললে কি, আমাদের একটা সার্কেল মানে বৃত্তাকার একটা গোল করে ওইখানে বললো যে দেখো, আমাকে বললো বিশেষ করে যে মামুন তুমি তো আসলে একটাই ছেলে তোমার বাবার, ওদের আমি যাকে ডাকবো এখন, ওরা মূলত একটা ছেলের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে আর কি, তো তোমারও হয়তো বা ক্ষতি করতে চাইবে, তো তোমরা আমি তোমাদের একটা ডিরেকশন দিচ্ছি, ওরা যদি তোমাকে ডাকে ওইখান থেকে তোমরা কেউ বের হবে না, প্লাস যদি দেখো যে আমার সাথে মারামারি হচ্ছে বা আমাকে মেরেও ফেলছে, তবুও তোমরা আমাকে উদ্ধার করার জন্য এই দাগের বাইরে তোমরা বের হবে না, কারণ তোমরা যেটা দেখবা সবই কিন্তু ভুল, আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু তোমরা বের হবে না যে ওসমানের ক্ষতি করতেছে আমি যাই, কখনো এটা করবো না। আচ্ছা ঠিক আছে যাবো না। তারপরে ও গোল ডাক দিয়ে দিল, গোল দেখতে ও তখন বৃত্তের ভেতরেই ছিল যে ওসমানের কথা বলতেছি। তারপরে ও মানে ওর যে পন্থাটা মানে বিভিন্ন ভাবে ছোড়া, ঠিক বলবো না আমি, এগুলো ছোড়া ছিল না আসলে, ও ওদের যেভাবে ডাকতে হয় ওই রকম কিছু গানের সুরে সুরে ডাকতেছিল। তো ডাকার কিছুক্ষণ, কতক্ষণ হয়তো বা 5 মিনিট, 5 মিনিট পরে ওসমান বলতেছে যে মামুন দেখো আসলে আমি তো অনেকক্ষণ ডাকতেছি, 5 মিনিট হয়ে গেছে, ওরা তো কেউ আসতেছে না, মনে হয় না আসবে। তখন বললাম যে কাকা তুমি আসলে কিছু জানো না, এটা তুমি মিথ্যা বলতেছো এতক্ষণ আমাদের। বলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি আরেকবার লাস্ট চেষ্টা করব। তো আরেকবার চেষ্টা করার পরে হয়তো বা তখন তিন মিনিট অথবা সাড়ে তিন মিনিট হয়েছে। তো হওয়ার পরে বাস ছিল তো মানে অল্প, প্রথমে খুবই অল্প, মনে হচ্ছে একটা সরসর সরসর শব্দ হচ্ছে, বাসের পাতা শব্দ। তারপরে ওসমান বলতেছে যে এখন তোমরা হয়তো বা কিছু দেখতে পারবা। তো ঠিক আছে আমরা অপেক্ষাই করতেছি দেখার জন্য। যখন বাসের পাতাগুলো মানে শব্দ হচ্ছিল, তারপরে কিছুক্ষণ দেখলাম বাসের কিছু বড় বড় বাস থেকে কিছু কিছু চিকন ডালের মতো বের হয় বাসের, ওইটাকে গ্রামবাসী কঞ্চা বলে। তো ওইগুলো মনে হচ্ছে কে যেন বাস থেকে ওইগুলো মানে একটা একটা করে মানে ভাঙছে, নিজ দিকে টান দিলে ভেঙে যায়, ওইগুলো ভাঙছে। ভাঙার পরে মনে হচ্ছে যে ওইগুলো দিয়ে ওই বড় যে বাসগুলো আছে ওই বাসগুলোতে মানে ওই বাড়ি দিচ্ছে, মানে পেটানোর মতো শব্দ হচ্ছে। আর এর ভিতরে বাস ঝাড়া শুধু আমাদের যে বৃত্ত ছিল ওই বাস ঝাড় না, মানে ওই পুরো জঙ্গলের ভিতরে যতগুলো বাস ঝাড় ছিল মনে হচ্ছে সবগুলো বাস ঝাড় মানে প্রচন্ড জোরে আসলে ইয়া করতেছিল,
দুলতেছিল,
ঝড়। আর আরেকটা জিনিস এর সাথে আসলে হচ্ছিল সেটা হচ্ছে বাসের যে মরা পাতাগুলো যেগুলো নিচে পড়েছিল ওইগুলো মনে হচ্ছে ধোলার সাথে আমাদের চোখে বা আমাদের মাথায় এইগুলো মানে পোশাকে মনে হচ্ছে ধোলা মানে ভরে ভরে যাচ্ছে। তো আমি আমি বাস্তব কথা শুনলাম, আমি নিজে খুবই ভয় পাইছি। এবং ভয় পাইছি বলতে কি আমি তখন আসলে ওইভাবে সরাসরি দেখার মতো সাহসটাও আমার তারপর আর ছিল না।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি, আর সে কি ডিআর রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। প্রিয় শ্রোতা, আজকে অতিথি হিসেবে রয়েছে পাঁচজন, শাহরিয়ার, রওশনারা, মামুন, তারেক এবং হিমেল, এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। সাউন্ডে রয়েছে লোবান, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত গভীর থেকে গভীর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত একটায়। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিপ্রিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের ১০৪তম পর্ব। ঢাকার একটি অভিজাত এলাকার ক্যান্টিনে বসে এবারের ডরটি ধারণ করা হয়েছে। আজকে অতিথি হিসেবে রয়েছে পাঁচজন, শাহরিয়ার, রওশনারা, মামুন, তারেক এবং হিমেল। রাত একটা, গভীর রাত, শুনশান নীরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি। আর যে কি প্রিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশানে নিরাপদায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছে আবার মূল গল্পে। ডর
বাসের যে মরা পাতাগুলো যেগুলো নিচে পড়েছিল ওইগুলো মনে হচ্ছে ধোলার সাথে আমাদের চোখে বা আমাদের মাথায় এইগুলো মানে পোশাকে মনে হচ্ছে ধোলা মানে ভরে ভরে যাচ্ছে।
আচ্ছা,
তো আমি আমি বাস্তব কথা শুনলাম, আমি নিজে খুবই ভয় পাইছি। এবং ভয় পাইছি বলতে কি আমি তখন আসলে ওইভাবে সরাসরি দেখার মতো সাহসটাও আমার তারপর আর ছিল না। আমি তখন জাস্ট আমার দুইটা হাত মানে আমার চোখের সামনে এইভাবে ধরছি, ধরার পরে জাস্ট একটু ফাঁকা করছি, ফাঁকা করে দেখতেছি, মানে এত ভয় পাইছি আমি তখন। কিছুক্ষণ পরে দেখি নাকি সুরে একটা সালামের শব্দ পাইছি, আসসালামু আলাইকুম, এইভাবে একটা সালামের শব্দ পাইলাম আমরা। তো বলতেছে যে আমাকে কেন ডাকছিস, একদম তুইমুই করেই বলতেছিল কেন ডাকা হয়েছে আমাকে। তো আমি ভয়ে কিচ্ছু বলতে পারতেছিলাম না। ও, তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, তখন কিন্তু যে কবিরাজটা ছিল ওসমান, ও অলরেডি তখন সেন্সলেস হয়ে পড়ে আছে, বৃত্তের ভিতরেই ছিল কিন্তু সে অজ্ঞান ছিল। এখন শুধু আমরা ওই তিনজনই ছিলাম, আমরা তো তখন আরো বেশি ভয় পাচ্ছি যে কবিরাজ যে আসলে জানে সে নিজেই সেন্সলেস হয়ে গেছে, তাহলে আমরা না জানি কি হবে। তারপর আমাদের ভিতরে আরেকজন ছিল খুবই সাহসী, ও আবার ওই কবিরাজেরই চাচাতো ভাই হয় সম্পর্কে, ওর নাম ছিল জাগরা, ও আবার খুব সাহসী। তো ও তখন ওই ওকে বলতেছে যে দেখো আসলে আমরা তোমাকে ডাকছি কোনো বিশেষ কোনো কারণ নাই, এমনি দেখার জন্য ডাকছি, তুমি এখন চলে যাও। তো বলতেছে যে না আমি তো যাব না। আমি
আপনার কি কোনো কিছু দেখতে পেয়েছেন?
ও হ্যাঁ।
কি দেখতে পেয়েছেন ওই জিনিসটা?
হ্যাঁ আসলে শর্মা আমি তো এত ভয়ে ছিলাম, সরাসরি যে ওর দিকে দৃষ্টি দিয়ে দেখবো এভাবে সাহসটাও তখন আমার ছিল না। তখন আমি আমার ওই দুই হাতের মানে ফাঁকা অংশটুকু দিয়ে একটু দেখতেছিলাম। যখন ও বেশ এর ভিতরে যখন দু তিন মিনিট হয়ে গেছে তখন আমি আমার হাতটা সরিয়ে ফেলার পরে আমরা ওইখান থেকে আট দশ ফিট উঁচু হবে, উঁচুতে যেখানে ও ছিল ওইখানে দেখলাম। ঠিক কতটুকু উচ্চতা সেটা আমি বলতে পারবো না, তবে ওর ফেসটা আমরা দেখতে পাইনি, মানে মুখটা আমরা দেখতে পাইনি। সে অনেক লম্বাই ছিল,
সে কিরকম মানুষ আকৃতির?
অবভিয়াসলি সে মানুষ আকৃতির, কিন্তু মানুষ আকৃতি ঠিক আছে, আমরা কিন্তু তার কোন হাত মানে মানুষ আকৃতির
স্পষ্ট ওইভাবে বুঝতে পারি,
মানে হাত বা পা এইভাবে কিছু দেখিনি। আসলে এটা কেমন জাস্ট ওই মানে জাস্ট একটা দেওয়াল, দেওয়াল মানে সিমেন্টের দেওয়াল, দেওয়াল থেকে দেওয়ালের মতো আর কি। তবে দেওয়ালের মতো ওইখানে জাস্ট দাঁড়ায় আছে আমাদের থেকে আট দশ ফিট দূরে, কিন্তু এর ভেতরে আমরা শুধু দেখলাম ওর মানে চোখ বুক, মানে আসলে ওর বুকটা কোথায় আর আসলে চোখটা কোথায় সেটাও আসলে আমরা ডিটেক্ট করতে পারতেছিলাম না।
আচ্ছা, বাট একটা শুধু কাঠামো,
হ্যাঁ একটা কাঠামো ওইখানে ছিল। তো তারপরে কিছু মানে যখন আমি আরেকটু ভালোভাবে দেখি, মানে আমার যে আরেকটা ইয়া ছিল জাগরিয়া, যার কথা আমি বলতেছিলাম, ও তো খুব সাহস ছিল, সাহসী ছিল। তো ও যখন আরেকটু ভালোভাবে দেখার জন্য সামনে তাকাইছে, কিন্তু এই বৃত্তের ভেতর থেকেই, তখন আর কি ও আমাকে বলে যে মামুন ভয় পাস না, তুই ভালোভাবে একটু দেখ। আমি দেখলাম ওর বুক, মানে আমি জাস্ট গেস করে নিলাম যে হয়তো ওটার বুক হতে পারে, ওই বুকের ওইখানে চোখ, কিন্তু দুইটা চোখ না আসলে, মানে কতগুলো চোখ আমি বলতে পারবো না, অনেকগুলো চোখ, কিন্তু চোখ দিয়ে কোনো কিছু মানে রক্ত বা এরকম কোনো কিছু পড়তেছিল না। কিন্তু আমি যখন একটা জিনিস পাইছি ওইটা জিনিস দেখার পরে, ওইটা দেখে আমরা সবাই মানে মানে চরম ভয়টা আসলে আমরা ঠিক তখনই পাইছি, মানে এতক্ষণ যা দেখছি ওটা তো খুব একটা ভয় পাইছি, কিন্তু এতটা ভয় পাইনি যখন আমরা একটা জিনিস ওর দেখলাম, মানে এতক্ষণ আমরা জিনিসটা কিন্তু লক্ষ্য করিনি।
বুঝতে পারছি, মানে আমি জানতে চাচ্ছি যে আপনারা যখন আলটিমেট ভয়টা পেলেন ওই জিনিসটা দেখে যে বুকের মধ্যে চোখের মতো কোনো কিছু, তারপরে কি হলো?
হ্যাঁ তারপরে আমরা মানে এর ভিতরে কিন্তু আমরা নিঃশ্বাসের শব্দ পাচ্ছি, নিঃশ্বাসের শব্দটা শুনে বললে আপনি হয়তো মানে বিশ্বাস করবেন না, মানে নিঃশ্বাসের শব্দটা এত জোরে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে আমরা যদি বৃত্তের বাইরে থাকতাম তাহলে হয়তো ওই নিঃশ্বাসের যে বাতাস, ওই বাতাসের মানে প্রবাহে হয়তো আমরা অনেক দূরে ছিটকে ছিটকে পড়ে যেতাম।
আচ্ছা,
তো যাই হোক, যেটা দেখে আসলে আমরা মেইন ভয়টা পাইছিলাম আমি সেটা বলি, মানে আমরা দেখি মাটিতে মানে যেখানে সে দাঁড়ায় আছে মাটিতে কি যেন একটা জিনিস, মানে মনে হচ্ছে একটু ওই সাপের মতো, মানে একটু ওই মানে কি বলে বোঝাবো এটা, মানে দুলতিছে মাটিতে আসলে, গড়াগড়ি খাচ্ছে। তো আমরা যখন এটা কি জিনিস, এটার উৎস যখন খুঁজলাম যে এই গড়াগড়ি খাচ্ছে এই জিনিসটা কি, তখন বুঝতে পারলাম যে এটা আসলে ওর উপর থেকে আসছে, এটা হচ্ছে ওর জিবাটা হবে। ওই জিবাটা মাটিতে কত হবে, এই দুই
বিশাল সাইজের,
মানে আমি প্রস্থটা বোঝাচ্ছি আসলে এত সাইজের। তো ওইটা নিয়ে ও তখন মানে এত হিংস্র হয়ে গেছে, মানে ও বারবার বলতেছে যে তোরা আমাকে কেন ডাকছিস।
আচ্ছা, মানে এই জিনিসটা আসার পর থেকে আমরা বুঝতে পারছি যে আপনারা একটা ভীষণ মানে ভয়ের মধ্যে আছেন, এবং আপনারা আসলে চিন্তাও করতে পারেননি যে এরকম একটা জিনিস
আসলে এসে যাবে আমাদের সামনে।
তো ফাইনালি কি হয়েছে যে ওই জিনিসটা থেকে আপনারা রিলিফ পেলেন কিভাবে?
না আসলে আমরা তো আসলে ওই জিনিসটা দেখবার পরেই কয়েকজন খুবই ভয় পাই, ভয়ে একদম জড়সড় অবস্থা যাকে বলে আমাদের, কাপাকাপি। তো এরকম বেশ কিছুক্ষণ পরে আমাদের আর্গুমেন্ট হচ্ছিল, তার এক পর্যায়ে ও চলে যায় ওইখান থেকে, মানে আর ও এতটা ক্ষিপ্র ছিল কারণ ওকে আমরা অসময়ে ডাকছি।
আচ্ছা, মানে এমন একটা সময় ওকে ডাকা হয়েছে যে সময়টা ও
আসতে চাইনি,
নিজের ইচ্ছার বিরুদ্ধে।
হ্যাঁ, ওর নিজের ইচ্ছার বিরুদ্ধে আসলে আমরা ওকে ডাকছিলাম, এজন্য সে অনেকটাই ক্ষিপ্র ছিল।
আচ্ছা,
তো তারপরেও ওকে আসলে ওই মানে আমার এক ফ্রেন্ড জাকারে বললাম, ও অনেক মানে অনুরোধ করার পরে সে ওখান থেকে চলে যায়। তো চলে যাবার পরে যখন দেখলাম এর ভেতরে অবশ্য সুমন ভাই আমাদের যে ওই বাঁশঝাড়ের যে শব্দটা ছিল, বাতাসের যে একটা ইয়া ছিল অন্ধকার, ওইটা আর কি কেটে যায়,
মানে পরিস্থিতিটা
আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তখনও আমার ওই যে কবিরাজের কথা বললাম, ও কিন্তু তখনও সেন্সলেস ছিল।
আচ্ছা আচ্ছা,
মাঝখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যেটা আসলে আমাদের আরো বিশ্বাস করতে আমাদের বাধ্য করছে, সেটা হচ্ছে আমার যে ফ্রেন্ড জাকারিয়া ছিল, ও আসলে করছিল কি, ওই জিনিসটাকে ডাকবার আগেই ওইখানে একটা বাটিতে করে দুধ রাখছিল, ও চলে যাবার পরে আর কি, ওই জিনিসটা চলে যাওয়ার পরে আমরা ওই বাটিটা আনতে যাই যে আসলে বাটিটার কি অবস্থা। তো বাটিটা আনতে গিয়ে দেখি বাটিটা ঠিক ওইভাবেই আছে, তো বাটির ভেতরে যে দুধগুলো ছিল দুধগুলো আমরা আর পাইনি। এমনও না যে আসলে সেখানে পড়ে যাবে, কারণ যদি পড়ে যেত আমরা সেখানে মাটিটা ভেজা পাই,
ভেজা থাকতো, বুঝা যেত যে দুধ পড়েছে,
আর ওইখানে কোনো কুকুর বা বিড়াল এই ধরনের কিছু মানে আসেনি, আসলে তো আমরা দেখতেই পারতাম। তো আসলে এটার পরে আসলে আমি মূলত আমরা সবাই মানে তখনও কি বিশ্বাস করলাম যে না আসলেই ওর সাথে কিছু আছে এবং সে এটা পারে, এবং তারপর থেকে আসলে ওকে আমরা আর অবিশ্বাস করি না, আর ওর থেকে আর আমরা কখনো এগুলো দেখতে আর চাই না। এই ছিল
মানে এই একটা জায়গায় আমি মানে কয়েকটা জিনিস একটু নোটিস করেছি। আমরা এতদিন যতটাই শুনেছি যে যারা মানে এই জিনিসগুলো দেখেছে, ইনফ্যাক্ট আমি ডরে অনেক আগে বলেছিলাম যে আমি নিজেও যখন জিন নামানো হয়েছিল, আমি তখন স্কুলে পড়ি, আমি একটা রুমের মধ্যে ছিলাম জিন নামানোর সময়, এবং আমি জিনের কণ্ঠ আমি শুনতে পেয়েছি, স্পষ্ট আমি শুনতে পেয়েছি, মানে পুরো রুমটা এইভাবে অন্ধকার করে রাখা হয়েছিল, এবং মানে যেই মানুষগুলো ছিল তাদের মধ্যে আমি একজন, আমি খুব শক করে গিয়েছিলাম যে আমি দেখব। তো যখনই জিনটা আসে এবং তার একটা মানে খুব অদ্ভুত, আপনারা যেটা নাকি সুরে বললেন এই ধরনের একটা কথা শুনতে পাই, আমার কানে আজও সেই সাউন্ডটা মানে বাজে, মানে আমি এখনো চিন্তা করলে আমি ওই সাউন্ডটা টের পাই, এবং যখনই এই সাউন্ডটা কানে আসছে এরপরে আমি ভয় পেয়ে যাই। মানে আমি স্কুলে পড়তাম তখন, আমি 8-এ বা 7-এ পড়তাম, এবং ভয় পেয়ে যাওয়ার পরে ওই জিনিসটা চলে যায়, তখন আবার পুরো ঘর মানে আলো জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে হচ্ছে আমি ওই রুম থেকে আমি চলে আসি, এবং আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসা হয়, এবং পরবর্তীতে জিন আবার নামানো হয়, এবং তখন নাকি জিন এসে বলেছিল যে একটা ছেলে ছিল ভয় পেয়েছিল এই জন্য জিন চলে গেছে। তো আমি জানি না আদৌ কতটুকু কি, কারণ পুরো রুম অন্ধকার ছিল, সো ওখানে আমি বলতে পারি না যে এত কি ঘটেছিল। তো যাই হোক, মানে এইখানে একটা জিনিস আমি ডিফারেন্ট পেয়েছি আপনার ঘটনায়, সেটা হচ্ছে যে মানে আপনারা মানে সরাসরি কোন একটা অবয়ব দেখতে পেয়েছেন, আজ পর্যন্ত যারাই হয়েছে ইনক্লুডিং মি, মানে জিনের কোনো কিন্তু অবয়বের কথা শুনিনি, কিন্তু আপনারা যেটা বলছেন যে আপনারা দাবি করছেন যে আপনারা দেখতে পেয়েছেন একটা অবয়বের মতো, এবং কতটুকু কি সেটা আপনারাই বেটার বলতে পারবেন, এবং আমরা বিলিভ করি যে হয়তো বা আপনি দেখেছেন। তো যাই হোক, নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আপনার গেছে, এবং কয়েকটা জিনিস আপনি বলছিলেন না যে একটা বই দিয়ে গেছে, যে বইটা দেখে দেখে তাকে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে, এরকম কিন্তু অনেক বই আছে যে কুফরি কালাম করার, বিভিন্ন জাদুবিদ্যা মানে কালো জাদু করার অনেক বইটি পাওয়া যায়। আমার মনে আছে কিছুদিন আগে একজন আমাকে একটা তাবিজ দেখিয়েছিল, যেই তাবিজের মধ্যে কিছু সিম্বল আঁকা ছিল, কিছু লেখা ছিল, আমি যদিও লেখাগুলো বুঝতে পারিনি, বাট সিম্বলগুলো কিছুটা আমি বুঝতে পেরেছি, যেগুলো হচ্ছে যে মানে কালো জাদুর সংক্রান্ত যারা একটু ঘাটাঘাটি করে তারা দেখবেন যে এই ধরনের সিম্বল এখানে ব্যবহার করা হয়, এবং আবার এটাও আমি শুনেছি যে অনেক সময় নাকি তাবিজের মধ্যে মানে মানুষ এমন কিছু তাবিজ ব্যবহার করে, যেহেতু আমরা লেখাগুলো বুঝি না, ওখানে এমন কিছু লেখা থাকে যে লেখাটা আপনার ক্ষতিও করতে পারে, বাট আপনি তো জানেন না, সেই লেখাটা পড়তে পারেন না। সো এই জিনিসগুলো সম্পর্কে একটু কেয়ারফুল থাকাই আমি মনে হয় বেটার মনে করি। তো যাই হোক, মানে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ।
শুনুন ভাই, ওই যে কবিতাটার কথা বলতেছিলাম ওসমান, ও আসলে এখন ওই জিনিসটা থেকে দূরে আছে, ওইগুলো সে ধীরে ধীরে আসলে ওইগুলো বাদ দেওয়ার মানে বাদ দেওয়ার চিন্তা ভাবনায় আছে, এখন এখন মোটামুটি ওইখান থেকে অনেকটা
দূরে চলে আসছে। ডেফিনেটলি মানে ওই এই পাওয়ার গুলাকে হ্যান্ডেল করা এত ইজি কাজ না, এই পাওয়ার গুলা যদি ভালোভাবে ইউটিলাইজ করা না যায় তাহলে এটা আপনার হিতের বিপরীতই হবে, এটা বরঞ্চ আপনার উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হতে পারে। তো যাই হোক, অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে যে আপনার এই এক্সপিরিয়েন্সটুকু আমাদের সবার সাথে শেয়ার করার জন্য,
আপনাদের ধন্যবাদ।
ডরের জার্নি চলছে, আসলে আমি জানি না জার্নি কতটুকু বলবো, আমি বলতে পারি যে ডরের আড্ডা চলছে, এবং এই আড্ডায় আমরা এক এক করে এক একজনের এক্সপিরিয়েন্স গুলো জানতে পারছি, এবং হোপসো যে আমরা এখানে যারা আছি যে এখানে আমরা মোটামুটি এনজয় করছি ঘটনাগুলো, হোপসো রেডিওতে যারা শুনছে বা শুনবে তাদেরও ঘটনাগুলো ভালো লাগবে, সেটাই হচ্ছে আমাদের সবসময় প্রত্যাশা থাকে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, এবার আমি আমার পরবর্তী যিনি অতিথি রয়েছে আমরা তাদের দিকে যেতে চাই, এবং তার
ঘটনাটা আমি শুনবো আমার পরবর্তী এই মুহূর্তে আমার সামনে যেই অতিথি রয়েছে তার পরিচয়টা একটু শুরুতেই জানতে চাই।
আমি তারিকি নাম, নটরডেম কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি কমার্স।
কমার্সে নটরডেম কলেজে পড়ছেন আপনি। ওকে তারিক, আমরা ঘটনায় যেতে চাই। আমরা ডটিমের কাছে যেটা শুনেছি আপনার একটা ঘটনা আছে, এবং কি বলবো যে ঘটনাটা যেই এলাকাকে ঘিরে হয়তোবা ওই এলাকার অনেক মানুষজন জানতেও পারে, বাট আমরা স্পেসিফিক কোন বর্ণনাতে যাব না, বাট কোন এলাকার ঘটনা সেটা তো আমরা জানব।
এখন আমি যে ঘটনাটা বলতে চাই সেটা হচ্ছে ঢাকার মুগদা এলাকার। যদি বাড়িটার মালিকের নাম বলি হয়তো অনেকেই চিনবে
না, আমরা চাই না সেই বাড়ির মালিকের নাম আসুক।
বলছি না, এখন যে ঘটনাটা বলবো যে বাড়িটা সেখানে আগে মানে বাড়িটা তৈরির আগে
একটু আমি এখানে শুরুতেই আমি ইন্টারাপ্ট করি, তার আগে আমি জানি যে এটা কত বছর আগের ঘটনা।
এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 12-14 বছর আগের হবে ঘটনাটা।
ওকে, সো এবার আমরা ঘটনা,
এই ঘটনাটা মানে যে বাড়িটার মানে সেই বাড়িটা তৈরির আগে সেখানে ছিল একটা বটগাছ এবং পাশে একটা মানে
কোন এলাকায় যেন বললেন,
ঢাকার মুগদা এলাকা।
মুগদা এলাকায়, ওকে।
তো বটগাছ ছিল এবং পাশে একটা ছোট একটা ঝিল বা এরকম কিছু ছিল। তো বাড়ির মালিক যখন মানে বাড়িটা তৈরি করবেন, মানে যার কাছ থেকে কিনেছেন জায়গাটা, তো বাড়িটা তৈরি করার আগে স্বাভাবিকভাবেই তিনি বটগাছটি কাটবেন, কারণ বটগাছটি হচ্ছে একেবারে মাঝখানে জায়গাটার। তো গাছটি কাটার আগে তিনি বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন যে যদি এই গাছটি কাটা হয় তাহলে তার মানে বিভিন্নভাবে ক্ষতি হবে এবং তাকে শান্তিতে থাকতে দিবে না।
আচ্ছা, স্বপ্নটা কি উনি একাই দেখতো নাকি পুরো ফ্যামিলির মানুষজন দেখতো?
না, স্বপ্নটা তিনি শুধু একাই দেখতেন, কারণ তিনি আসলে এগুলো এত বিশ্বাস করতেন না যে মানে গাছটা কাটার ফলে তার ক্ষতি হতে পারে, মানে এত বিশ্বাস করতেন না। তিনি শুধু সেই বাড়িটা তৈরি করতে মানে
বাড়ি তৈরি করার ছিল তার মুখ্য উদ্দেশ্য যে কোনো মূল্যে।
শোনা যায় যে গাছটি কাটার সময় মানে সেখান থেকে মানে রক্ত মানে মানে পড়ে, এরকমও শোনা যায়। এবং এটাও শোনা গিয়েছিল যে যারা মানে যে শ্রমিকরা গাছটি কাটে তাদের মানে প্রচন্ড জ্বর এবং মানে প্রচন্ড অসুস্থতা, দুই তিনজন মানে গাছটি কাটে। তো মানে বাড়িওয়ালা তাও মানে এতগুলো তিনি মনে করতেন স্বাভাবিক। তো বাড়িটা যখন তৈরি করেন, মানে তৈরিতে একটা মানে অদ্ভুত ঘটনা আছে, মানে তৈরির সময় বাড়িটা তৈরি করতে তার মানে চারতলা বাড়ি তৈরি করতে 6 বছর লাগবে এরকম। তিনি যখনই মানে এক প্রতিটা তালার কাজে হাত দিতেন তখনই দেখা যেত মানে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটত। যেমন যারা মানে শ্রমিক থাকতো নিয়মিত মানে স্থায়ী শ্রমিক যারা 8-10 জন, মানে দেখা যেত একজনের যখন কোন অসুখ বা জ্বর এরকম কোনো কিছু হতো পর্যায়ক্রমে মানে সবারই হতো, মানে 10 জন মানে দু একদিন পরে মানে আবার আরেকজনের এরকম মানে হয়ে যেত। এবং এরকম শুধু জন্ম না, যেমন কারো কোনো মানে গ্রামের বাড়ি, তারা সবাই ছিল গ্রামের, মানে গ্রামে দেখা যেত বিভিন্ন অসুবিধা হতো, মানে পারিবারিক অথবা কেউ মারা গেছে দূর আত্মীয় এরকম মানে
ঘটনা হচ্ছে এরকম যে ওই জায়গাতে ওই কনস্ট্রাকশন সাইটটাতে যেই কাজ করছে তাদের কোনো না কোনো একটা প্রবলেম লেগেই থাকছে, এবং এই জন্য শ্রমিকরাও দেখা গেছে ঠিক মতো কাজে আজকে একজন আসছে না পরের দিন একজন আসছে না, মানে এরকম একটা গ্যাপ থেকেই থাকে,
মানে এরকম মানে প্রতিটা তালাতে মানে প্রতিটা তালার প্রতিটা অংশ তৈরি করতে এরকম মানে সমস্যা হওয়ার ফলে মানে
কতদিন বললেন আপনি বাড়ি তৈরি করতে
মানে চারতলা বাড়ি তৈরি করতে 6 বছর লেগে গেছে।
6 বছর মানে খুবই হিউজ একটা টাইম, মানে চারতলা একটা বাড়ি তৈরি করতে কি বলবো, বর্তমানে যে টেকনোলজি রয়েছে বা মানুষজন ই করলে এটা খুব অল্প সময় হয়ে যাওয়ার কথা।
মানে এটা বাড়িওয়ালার মানে এরকম অবস্থা ছিল না যে 6 বছর লাগবে,
মানে বাড়িওয়ালা যদি নিজেও তো চায় এমন হতে পারে তার আর্থিক কারণে সে ধীরে ধীরে ধীরে
বাড়িওয়ালা চেয়েছিল যে যত তাড়াতাড়ি সে বাড়িটা তৈরি করতে পারে, কারণ তার কোন
আর্থিক কোনো প্রবলেম ছিল না।
তো মানে এরকম মানে বাড়িটা তৈরি হয়। তো তৈরি হওয়ার পরে মানে যখন 3 তলা তৈরি হয় বাড়িটা, একদিন মানে তার ছেলে মানে বড় ছেলে প্রায় সে ছাদে ঘুরে বেড়াতো বন্ধুদের নিয়ে। তো এরকম একদিন মানে সে ছাদে তার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতো, মানে ওরা ছিল। তো মানে সন্ধ্যার আগে মানে মাগরিবের আজানের আগে তার বন্ধুরা সবাই চলে যায়, মানে তার সে একলা ঘুরে বেড়াচ্ছিল। তো সে হঠাৎ করে মানে ছাদ থেকে পড়ে যায়, মানে সবাই তার চিৎকার শুনে যখন তাকে মানে দেখতে পায় যে মানে বাড়ির পাশে একটা মানে ছোট চিপা বলতে পারে এরকম একটা জায়গায়। তো সেখানে পড়ে যাওয়ার পরে সবাই যখন তাকে উদ্ধার করে, কিছুক্ষণ মানে বেঁচে ছিল, মানে 5-10 মিনিট এরকম বেঁচে ছিল,
মানে ওখান থেকে পড়ে যাওয়ার পরেও তার জ্ঞান ছিল,
কিছুক্ষণ জ্ঞান ছিল, এবং ডাক্তার ছিল মানে পাশে, মানে গলি থেকে বেরোলেই মানে একটা ডাক্তারের চেম্বার ছিল। তো সেখানে নিয়ে যাওয়ার আগে সবাই যখন জানতে চায় যে কি মানে তোমার কি হয়েছিল, মানে কেউ তোমাকে ধাক্কা দেয় বা এরকম কিছু করেছে,
পড়ে গিয়েছো কিভাবে,
তুমি কি মানে আত্মহত্যা বা এরকম কিছু করেছো নাকি, তখন সে যেটা বলে যে না, মানে আমি যখন মানে ঘুরে ওড়াচ্ছিলাম তখন আমি একবারে ছাদের মানে মাঝামাঝি জায়গায় ছিলাম, সেখান থেকে মানে পড়া কোনোভাবে সম্ভব নয়, এবং আমি মানে এটুকু অনুভব করতে পেরেছি যে কেউ আমাকে হয়তো ধাক্কা দিয়েছে অথবা এমন কোন বাতাস, মানে প্রচন্ড বাতাস আসছে যেটাতে আমি আর মানে থাকতে পারিনি, মানে অদ্ভুত একটা জিনিস ঘটেছিল তার সাথে। কিন্তু মানে আরো অদ্ভুত বিষয় হচ্ছে মানে তখন সেই সময়টায় মানে বাইরে এত জোর ঝোড়ো হাওয়া ছিল না, মানে কোনো ঝড় হচ্ছিল না, মানে একেবারে সুন্দর একটা আকাশ, সুন্দর একটা পরিবেশ ছিল। এরকম সময় এরকম ঘটনা ঘটারই কোন মানে ছিলই না, মানে ঘটার অবস্থায় ছিল না। তো এরকম মানে ছেলেটা মারা যায়। তো মানে পরে আবার স্বপ্ন দেখানো হয়েছিল মানে তাকে বাড়িওয়ালাকে, যে মানে তার ছেলেকে এরকম মানে তার একটা ক্ষতি হয়েছে এবং আরো মানে ঘটবে যথাক্রমে আরো ঘটবে।
ওনার ছেলে মারা যাওয়ার পরেও স্বপ্ন দেখানো,
স্বপ্ন দেখানো হয়েছিল যে আরো যথাক্রমে আরো ঘটবে তোমার এরকম, যেহেতু তুমি মানে আমাদের কথা শোনোনি এরকম। এই বাড়িতে মানে ভাড়াটিয়ারও বিভিন্ন বিষয় দেখতে পেত। তো একটা মানে একদিন এক ভাড়াটিয়া মানে প্রায় দেখতে পেত একটা জিনিস, তার মানে স্বামী কমলাপুরে মানে একটা বাবুর্চি হিসেবে কাজ করত। তো মানে সেই জন্য প্রায় সে রাত্রেবেলা মানে তাকে জাগতে হতো মানে একটা দুটা এর পূর্ণ পর্যন্ত। তো মানে সে তার যে বাড়িটা মানে বাসা ছিল সেটা যেহেতু কনস্ট্রাকশনের প্রাথমিক পর্যায়ে ছিল, সে কারণে তার মানে দরজাটা ছিল হচ্ছে টিনের দরজা এবং সেখানে বড় বড় মানে বিভিন্ন জায়গায় ফুটো ছিল। তো এই ফুটো দিয়ে সে প্রায় দেখতো মানে রাত্রেবেলা একটা দুইটা পরে এরকম সময় যে মানে ছাদের মানে উপরে থেকে মানে সে থাকতো তিনতলায়, তো উপরে থেকে তিন চারজন মানুষ নামছে নিচে মানে বিশাল বড় বড় 10-12 ফুট হবে মানে চাঁদের আলো দেখতে পেত। মানে তখন হচ্ছে জ্যোৎস্নার সময় ছিল সেহেতু, তো দেখতে পেত এরকম যে কিছুটা নিয়ে নামছে মানে রড অথবা ইট এরকম কিছু নিয়ে নামছে। তো তিনি যখন সকালবেলা মানে ছাদে যেতেন পরীক্ষা করতে যেতেন যে কি মানে ছাদে কি কেউ নিয়ে নামছে নাকি কেউ চুরি করছে এরকম কিছু, তিনি দেখতেন যে না মানে ছাদে যা কিছু ছিল কনস্ট্রাকশনের জন্য যে রড ইট অথবা এরকম কিছু সব ঠিকই আছে। তো এরকম মানে সেই বাড়ির ভাড়াটিয়ারা আরো বিভিন্ন বিষয় অবলোকন করত যে মানে রাত্রিবেলা ঘুমাচ্ছে মানে এটা প্রতিতলার মানুষরা শুনতো যে ঘুমাচ্ছে মানে ছাদ থেকে মানে প্রচন্ড ধুমধাম শব্দ হচ্ছে, মানে কিছু ছাদ থেকে ফালানো হচ্ছে নিচে আছে রড অথবা ইট এরকম কিছু ফালানো হচ্ছে, মানে এটা প্রায় শোনা যেত। তো আরেকটা ঘটনা হচ্ছে যে মানে প্রতিটা তালার ভাড়াটিয়ারা মানে প্রতিটা তালার যে রুমগুলো সেখানে একটা স্পেস ছিল, তো রাত্রিবেলা তারা শুনতো যে কে যেন হেঁটে যাচ্ছে মানে নূপুর পরে কে যেন হেঁটে যাচ্ছে, এটা প্রায় শোনা যেত। মানে এটা প্রায় মানে অনেকে মানে এটা দেখছো যে কে জানি মানে যাচ্ছে এবং তার পাটা হচ্ছে বাঁকা মানে যেদিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে ওইদিকে না মানে পাটা, এবং অনেকে এটা দেখে মানে ভয় পাইছিল কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি। তো মানে এরকম ঘটনাগুলো ঘটছিল। তো ঘটার এক পর্যায়ে মানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তো সেই বাড়ির যে মালিক ছিল সে মানে রাত্রেবেলা মানে জ্বর ছিল তার, রাত্রেবেলা ওয়াশরুমে যায়, রুম থেকে আসার পরে তার স্ত্রী তাকে দেখতে পায় যে মানে বাড়িওয়ালি যে সে দেখতে পায় যে তার স্বামী অর্থাৎ বাড়িওয়ালা প্রচন্ড মানে ভয়ে কাঁপছে। তো
ওয়াশরুম থেকে আসার পরপরই
মানে ভয়ে
কাঁপছে নাকি জ্বরে কাঁপছে?
না এটা ভয়ে কাঁপছিল দেখে বোঝা যাচ্ছিল।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবিসি রেডিও FM 89.2 এ ডর শুনছেন আপনি। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডের রয়েছে লোবান। আমি আর যে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত দুটো পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে অতিথি হিসেবে রয়েছে পাঁচজন, শাহরিয়ার, রওশন আরা, মামুন, তারেক এবং হিমেল। ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। ডর, ডরের 104তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত দুটো পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। হন্টেড প্লেসের ডিটেলস আমরা জানব সুমন ও শান্তর কাছ থেকে অন দ্য স্পটে। প্রিয় শ্রোতা, আজকে অতিথি হিসেবে রয়েছে পাঁচজন, শাহরিয়ার, রওশন আরা, মামুন, তারেক এবং হিমেল। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরটি আপনারা শুনছেন আমি আরজে কিবরিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়। সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে, সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে, এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। ভেস্টে আছে আরজে কিবরিয়া নামে। ফিরছে আবার মূল গল্পে। ডর,
সেই বাড়ির যে মালিক ছিল সে মানে রাত্রেবেলা মানে জ্বর ছিল তার, রাত্রেবেলা ওয়াশরুমে যায়, রুম থেকে আসার পরে তার স্ত্রী তাকে দেখতে পায় যে মানে বাড়িওয়ালি যে সে দেখতে পায় যে তার স্বামী অর্থাৎ বাড়িওয়ালা প্রচন্ড মানে ভয়ে কাঁপছে। তো
ওয়াশরুম থেকে আসার পরপরই
মানে ভয়ে
কাঁপছে নাকি জ্বরে কাঁপছে?
না, এটা ভয়ে কাঁপছিল। বাড়িওয়ালি তাকে জিজ্ঞেস করে বাড়িওয়ালাকে কি দেখে তুমি ভয় পেলা, সে মানে বলতে পারলো না, মানে
এমন একটা ঠিক মতো কথাও বলতে পারছে
অবর্ণনীয়। সে বলল যে এমন একটা জিনিস অদ্ভুত দেখেছি যেটা আমি জীবনে দেখিনি, আর এরকম জিনিস দেখে মানে প্রচন্ড ভয়,
ভয়ঙ্কর কিছু একটা দেখেছে।
তো এরকম মানে যেহেতু প্রচন্ড ভয় পাইছে তো রাত্রেবেলা সারা রাত প্রচন্ড জ্বর হয়, তো জ্বর এরকম হতে মানে সকালবেলা মানে সে মারা যায়।
উনি ভয় পেয়ে আসার পরে মারাই যায়?
মানে সে কখনো এগুলোতে এত বিশ্বাস করতো না এইসব জিনিসে, মানে সে যখন এই অদ্ভুত জিনিসটা দেখে তারপরে মানে এত প্রচন্ড ভয় পায় যে সে দেখে সে রাত্রেবেলা সকালবেলা সে মারা যায়।
আচ্ছা,
তো মানে এরকম এই বাড়িতে মানে আরো কিছু ছোট ছোট ঘটনা আছে, যেমন মানে ভাড়াটিয়াদের বিভিন্ন কারণ হচ্ছে এই বাড়ির যে ভাড়াটিয়ারা ছিল তাদের সাথে কোনো মানে খারাপ কোনো ঘটনা ঘটেনি, তারা বিভিন্ন জিনিস মানে হয়তো এক্সপিরিয়েন্স করছে যে এরকম কিছু।
আমরা ভাড়াটিয়াদের এক্সপিরিয়েন্সটা শুনেছি, আরো আগেও আপনি বললেন যে ভাড়াটিয়াদের সাথে
আরো কিছু আরো দুই তিনটা কিছু ঘটনা আছে
শুনি তো কি এক্সপিরিয়েন্স।
তো মানে একদিন মানে সেটা হচ্ছে চারতলা একটা ঘটনা, মানে চারতলার যে ভাড়াটিয়া ছিল তো চারতলা তখন হচ্ছে এক পাশ মানে কনস্ট্রাকশন হয় আর এক পাশ এখনো বাকি। তো যে পাশ কনস্ট্রাকশন হয় সেই পাশে মানে ভাড়াটিয়া তখন সকালবেলা মানে ফজর আজানের পরে সে ঝাড়ু দিচ্ছে, তো ঝাড়ু দেওয়ার সময় সে দেখে মানে যে পাশটা কনস্ট্রাকশন হয়নি সেই পাশে একজন বৃদ্ধ লোক মানে লম্বা না ধবধবা সাদা দাঁড়িয়ালাম, তো সে মানে দাঁড়িয়ে আছে। তো সেই যে ভাড়াটিয়া যিনি দেখছে ওটাকে মানে ওই লোকটাকে, সে কখনো এরকম কোন লোকই দেখেনি এই বাড়িতে। তো সে যখন তার কাছে জিজ্ঞেস করতে যাবে সে কে মানে কোথা থেকে গেল এই বাড়িতে, যখন তার কাছাকাছি যাবে সে দেখতে মানে উধাও হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, মানে কাছাকাছি যাওয়ার সময় মানে সে ভ্যানিশ হয়ে গেল। তো তিনি তার স্বামীকে বললো যে এরকম মানে একটা লোক দেখলাম সে তো উধাও হয়ে গেল আমার চোখের সামনে। তো তার স্বামী বললো যে মানে এই বাড়িতে এরকম মানে ঘটনা ঘটেই, তো এগুলো নিয়ে চিন্তা করো না কারণ ভাড়াটিয়াদের কোনো ক্ষতি তো করছে না। তো মানে এই বাড়িতে মানে আরেকটা ঘটনা আছে, মানে ভাড়াটিয়াদের সাথে অনেকগুলো ঘটনা ঘটে এরকম। এক ভাড়াটিয়া রাত্রেবেলা মানে ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুম থেকে যখন সে মানে ঘরে ফিরবে বারান্দা ছিল সেই বারান্দার ওই পাশে টিনসেট বাড়ি, তো টিনসেট বাড়িতে চাঁদের আলো সে দেখতে পেল যে টিনসেট বাড়িতে উপর থেকে কি যেন একটা পড়লো, মানে উপর থেকে ছাদ থেকে ছাদের উপরে থেকে মানে কিছু একটা পড়লো, সেটা ছিল চারতলা, সেটা ছিল মানে এরকম যে গরুর ভুঁড়ি এরকম থাকে এরকম একটা জিনিস পড়লো সেখানে। তো পড়ে মানে একটা আকৃতি ধারণ করে মানে পাশে চলে গেল। তো সে এই জিনিসটা প্রায় এরকম প্রত্যক্ষ করতো যে চালে মানে ওই বাড়ির টিনসেট বাড়ির ছাদে প্রায় মানে বিভিন্ন জিনিস দেখতো, অদ্ভুত বিভিন্ন জিনিস। তো এই বাড়িরই মানে একটা ঘটনা এবং এটা শেষ ঘটনা যে ছাদে মানে একজন লোক কনস্ট্রাকশনের কাজ যারা করতো তাদের মধ্যে একজন ছাদে একটা ঘর ছিল সেটা হচ্ছে টিনের ঘর, সেই ঘরে থাকতো সে। আগে একটা কথা বলা দরকার যে লোকটি ওখানে থাকতো মানে ওই টিনের ঘরে সে হচ্ছে প্রচুর আল্লোয়ালা লোক ছিল এবং যখন ঘুমাতো তার আগে নিজের শরীর বন্ধ করে নিয়ে ঘুমাতো কারণ সে জানতো যে এই বাড়িতে এরকম ঘটনা ঘটে। তো সে মানে প্রায় যেটা মানে দেখতো সে যখন রাতের বেলা ঘুমের থেকে মানে হঠাৎ করে যখন জাগনা পেয়ে যেত তখন দেখতো যে তার উপরে যে টিনের ছাদ সেটা মানে কে যেন তুলে নিয়ে যাচ্ছে, মানে টিনের ছাদটা কে যেন নিয়ে যাচ্ছে, আকাশটা দেখা যেত পুরোপুরি মানে শুয়ে থেকে, এরকম প্রায় দেখতেন। এবং তিনি আরেকটা জিনিস দেখতেন যে যখন তিনি রাত্রে ঘুমোতেন তখন হঠাৎ করে যখন জাগনা পেতেন জাগনা পাওয়ার সময় তিনি দেখতেন যে মানে একটা বিড়াল তার ঘরের ভিতরে মানে ঘোরাঘুরি করছে, তার ঘরে এমন কোন ফাঁক ফুকুর ছিল না যেখান থেকে কোনো মানে বিড়াল ঘরে ঢুকবে। তো এরকম মানে দেখতেন যে বিড়ালটা ঘোরাঘুরি করছে মানে তার খাটের আশপাশে কিন্তু তার খাটে আসতে পারছে না, এবং হঠাৎ করে মানে এটা হচ্ছে অন্ধকারে দেখতেন মানে অন্ধকারে আকার আকৃতি দেখা যেত বোঝা যেত, এরকম হঠাৎ করে মানে একটা আকৃতি ধারণ করতো মানে মানুষের আকৃতি ধারণ করে সেখানে ঘোরাঘুরি করতো ওই বিড়ালটা, এটা মানুষের আকৃতি কিন্তু তাকে কখনো কোনো ক্ষতি করতে পারেনি। এবং তিনি যে ব্যাখ্যাটা দেন যে কেন তাকে মানে এগুলো ক্ষতি করতে পারেনি, তিনি হচ্ছে প্রতি রাতেই যখন ঘুমাতেন তখন হচ্ছে নিজের শরীর বন্ধ করে নিয়ে ঘুমাতেন এবং
সেই জন্য ওনাকে ক্ষতি করতে পারেনি। সো আপনি বলছিলেন যে এটা হচ্ছে এবারের শেষ ঘটনা, শেষ ঘটনা মানে কি এরপরে আর কোন ধরনের ঘটনা ঘটেনি?
এরপরে হচ্ছে কি মানে এই বাড়িটাতে মানে এত ঘটনা ঘটার পরে যখন বাড়িওয়ালাও মানে মারা গেল বিভিন্ন ভয়ের কারণে এবং কনস্ট্রাকশন আরো বিভিন্ন সমস্যা হলো, তো এরপরে এই বাড়িটাতে মানে বাড়িওয়ালি যে ছিল সে মানে বড় হুজুর এনে বাড়িটাকে বন্ধ করে দেয় এবং যেন আর না ঘটে, কোন ভাড়াটিয়া যেন কোনো ক্ষতিগ্রস্ত না হতে পারে সেজন্য মানে বাড়িটাকে একবারে বন্ধ করে দেয়। এরপর থেকে মানে আর কোনো ঘটনা ঘটেনি, হয়তো ছোটখাটো ঘটে।
বাড়িটার এখন কি অবস্থা?
এখন মানে এই বাড়িটা মানে বাড়িওয়ালি যে ছিল সে বাড়িটাকে মানে একজন ডেভেলপারের কাছে দেয়।
আচ্ছা,
এবং নতুন করে বাড়িটা বানানো হচ্ছে এখন, আবার
এখন বানানো হচ্ছে। ওকে, সো এখনো পর্যন্ত আর কোন ধরনের কোন প্রবলেম
এখন হয়তো
ঘটে,
কারণ হচ্ছে এখন কোন ঘটনা ঘটলো মানে জানতে পারবো না আমরা, কারণ হচ্ছে বাড়িটা এখন তৈরি হচ্ছে, এখনো কোনো মানে ভাড়া দেওয়া হয়নি বা ভাড়াটিয়া কেউ আসেনি, বাড়িটা তৈরি
কনস্ট্রাকশনের সময় কোন ধরনের কনস্ট্রাকশনের সময়।
সো এই ছিল ঘটনা। আমি জানি না বা শ্রোতা যারা আছে অনেকেই শুনছে হয়তো বা একটু কনফিউজ হয়ে যেতে পারে যে উনি যেভাবে বলছিল হয়তো একটু নার্ভাসনেস এর কারণে এবং উনি এতবার প্রত্যেকটা শব্দের পরপর মানে মানে এসেছে হয়তো বা একটু আপনাদের কাছে যাই হোক একটু অন্যরকম মনে হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাও চিন্তা করতে হবে যে সবাই রেডিওতে কথা বলে ইউজড টু না, সো আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে, অনেকেই একটু নার্ভাস হয়ে যান কথা বলার ক্ষেত্রে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন এবং আমি জানি অনেকেই জানতে চাইবে মুগদা এলাকার কোন বাড়িটাতে এই ঘটনা ঘটেছে জানার জন্য, বাট এটা আমাদের পক্ষে যে পসিবল না আপনাদেরকে ডিসক্লোজ করা আপনাদের কাছে, এটা সবাই জানেন। সো কেউ যদি খুব বেশি কিউরিয়াস হয়ে থাকেন সেটা নিজ উদ্যোগে আপনারা যদি বের করে নিতে চান বের করে নিতে পারেন, বাট আমাদের যেটা ইচ্ছা ছিল যে আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরা। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জার্নিতে এসে আপনার।
আমিও আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং এবিসি রেডিওকে ধন্যবাদ। আমি আরো কিছু ঘটনা কালেক্ট করে এবং অবশ্যই যদি সুযোগ পাই এবং পরবর্তীতে আবার আসার
অবশ্যই আমরা চাই যে প্রত্যেকে আপনারা যারা এই মুহূর্তে ডর শুনছেন আমরা একটু তাদেরকে বলতে চাই যে আপনার আশেপাশে যদি কোনো ঘটনা ঘটে থাকে নট নেসেসারি যে ঘটনাটা আপনার সাথেই ঘটতে হবে, যে কোনো ঘটনা হরর ঘটনা হন্টেড ঘটনা যদি আপনার জানা থাকে এবং আপনি যদি মনে হয় যে না এটা লজিক্যাল এবং এটা ডরে শেয়ার করা যায় প্লিজ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডরের কোন একটা জার্নিতে অবশ্যই আপনিও যোগ দিতে পারেন এবং সেটার জন্য কিন্তু ডরের একটা নাম্বার রয়েছে সেটাও বলা হয়ে থাকে, সো সেই নাম্বারে ফোন করতে পারেন। আপনি আমার পেজ রয়েছে আরজে সুমন নামে www.facebook.com/rjsuman এখানে এসেও যোগাযোগ করতে পারেন। সো আমরা শুধু আপনার ঘটনা জানতে চাই, এটা আপনার সাথে ঘটুক কিংবা আপনার পাশের বাড়ির কারোর সাথে ঘটুক কিংবা আপনার পরিচিত কোনো মানুষের সাথে ঘটুক, বাট আমরা প্রত্যেকটা ঘটনা চাই সবার সামনে রিভিল করতে। সো চলুন আমরা পরবর্তীতে যিনি আছে তার ঘটনার দিকে যাই। ডরের জার্নি চলছে এবং এক এক করে কিন্তু আমরা প্রত্যেকের এক্সপিরিয়েন্স শুনছি, সো সেই ধারাবাহিকতায় আমরা আবারও যাব আমাদের পরবর্তী অতিথি যিনি রয়েছেন তার ঘটনা শুনতে। এবং ঘটনায় যাওয়ার আগে আমি আরো একবার বলতে চাই আপনারা যদি ডরে যোগ দিতে চান তাহলে যেই নাম্বারটি আমরা শুরুতেই বলেছি সেই নাম্বারটিতে ফোন করতে পারেন, ফোন করে আপনি আপনার ঘটনাটি সংক্ষেপে রেকর্ড করুন এবং দেন ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ঘটনা যদি ডর টিমের ভালো লাগে মনে হয় যে ডরের প্রচারের উপযোগী তাহলে কোন একটা জার্নিতে আপনিও একজন মেম্বার হয়ে যাবেন। সো আমরা ঘটনার দিকে যাই এবার, শুরুতে একটু পরিচয়টা জানি আপনার।
আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান হিমেল।
কি করেন আপনি?
আমি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করি, ঢাকাতে বাড্ডা থাকি এবং জেলা শরীয়তপুর আমার হোম ডিস্ট্রিক্ট।
আপনার হোম ডিস্ট্রিক্ট, ওকে ফাইন। আমরা ঘটনার দিকে যাই, আমরা ডর টিমের কাছে যেটা শুনেছি আপনার একটা ঘটনা রয়েছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে, সেই ঘটনাটা একটু শুরু থেকে শুনি।
আমি ঘটনায় যাচ্ছি সরাসরি। আমি কারণবশত আমি বিদ্যালয়ের নাম বলতেছি না যেখানে আমিও পড়াশোনা করেছি, তো গত দুবছর আগে আমার বিদ্যালয়ে একটা সুপার ন্যাচারাল ঘটনার মতো ঘটে, যেটা হচ্ছে হঠাৎ করে বিভিন্ন স্টুডেন্ট কয়েকজন একদিন হচ্ছে চার পাঁচজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ে। যেহেতু ওটা গরমের সিজন ছিল সেহেতু কেউ ওটা আমলে নেয়নি,
যেটা স্বাভাবিক গরমের মধ্যে হতে পারে।
জি, তো এটা সবাই এইভাবেই নিছে যে গরম যেহেতু প্রচন্ড গরম তো অসুস্থ হতেই পারে, তো প্রতিনিয়তই এরকম দুইজন চারজন পাঁচজন এরকম অসুস্থ হয়। একটা টাইমে আমাদের একজন শিক্ষক ছিলেন যিনি, তার ক্লাসে স্বাভাবিক কথাও বলা সম্ভব না, উনি ক্লাসে ছিল, ক্লাসরুমের হচ্ছে দুটি দরজা ছিল, দুটি দরজার মধ্যে পিছনের দরজাটা বন্ধ ছিল, হঠাৎ করে একটা স্টুডেন্ট ক্লাসে ছিল না, ক্লাস থেকে বেপাত্তা হয়ে গেল, তো ওকে খুঁজে পাচ্ছে না কেউ, ও কোথায়, ও ওই টিচারের কাছ থেকে ফাঁকি দেওয়া যেটা পসিবল না, হঠাৎ করে দেখলো উনি যে ওই ছেলেটা নেই এবং কোনো স্টুডেন্টও বলতে পারে না যে ও কখন গেল কিভাবে গেল, শিক্ষকও দেখেনি। তো কিছুক্ষণ পর টিচার বাইরে গিয়ে দেখল যে মাঠের অপোজিটে একটা পাশে পুকুর পাড়ে একটা তাল গাছ আছে, তাল গাছের নিচে ওকে আশ্রাচ্ছে।
আশ্রাচ্ছে মানে
মনে হচ্ছে কেউ আছাড় দিচ্ছে এরকম, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, ও উপরে উঠছে আর ও নিচে নামছে এইরকম, কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে কেউ আছাড় দিচ্ছে। পরবর্তীতে ওকে গিয়ে যখন একজন টাচ করলো ও সেন্সলেস হয়ে যায়, ও সেন্সলেস হওয়ার পর ওকে বাসায় নিয়ে যাওয়া হয়, তারপর ওকে কবিরাজি চিকিৎসা করা হয়, চিকিৎসা করার পরে ও আস্তে আস্তে একটু সুস্থ হতে থাকে। পরবর্তীতে একদিন একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে, একটা মেয়েকে চার পাঁচজন ছেলেও ধরে রাখতে পারে না।
কোন ক্লাসের মেয়ে?
ক্লাস সিক্স কি সেভেন এ পড়ে মেয়েটা।
আচ্ছা,
তো ওকে নিয়ে যখন বাসার উদ্দেশ্যে রওনা
দিয়ে রাখতে পারে না বলতে,
ধরে রাখতে পারে না বলতে, যেমন হচ্ছে চার পাঁচজন ছেলে মানুষ যদি ওই মেয়েটাকে হচ্ছে হাত দিয়ে হাতও ধরে রাখে ও ছিটকান দিয়ে হচ্ছে ছুঁড়ে ফেলে দেয় ছেলেদের, এইরকম একটা পরিস্থিতি।
কেন
সে কেন
সবাই কেনই বা তাকে আটকাতে চাইছে এবং সেই বা কি চাইছে?
সে হচ্ছে অনেকটা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, দেখা যাচ্ছে ওর কাপড় চোপড় ঠিক রাখছে না, এই জন্য হচ্ছে হঠাৎ করে, যার কারণে হচ্ছে সবাই ওকে ধরে বাসায় নিয়ে যেতে যাচ্ছে। তো পরবর্তীতে ওকে বাসায় নিয়ে যাওয়ার সময় অটো রিক্সা যেটাকে বলে হচ্ছে গ্রামে ছয়জন করে বসে, সামনে দুজন বসে আর হচ্ছে পিছনে ভিতরে বসে। তো ওকে যখন অটোতে উঠানো হয় ও তখন অটোর উপরে যে একটা লোহার শিকের মতো থাকে ওই ওটা ধরে যখন ও ঝুল দেয় সম্পূর্ণ অটোটা হচ্ছে ঝুলে পড়ে যাওয়ার মতো হয়ে যায়। যে মেয়েটা দ্বারা পসিবল না বা গায়ে এইরকম জোর নাই যে ও এটাকে ঝুলিয়ে ফেলে দিবে, ও প্রচন্ড জোরে ঝাঁকি দেয়। পরবর্তীতে ওকে ধরে নিয়ে যাওয়া হয়, কবিরাজি চিকিৎসা ওকেও করা হয়। তো এইরকম হওয়ার পরে সবাই ব্যাপারটা আমলে নিল যে এটা কোন সুপার ন্যাচারাল কিছু হতে পারে। পরবর্তীতে একজন হুজুর আনা হলো, হুজুর এনে দেখলো, আসার পরে উনি এসে দেখে বলল যে এখানে কোনো একটা সমস্যা আছে। উনি চিকিৎসা দিল, উনি চিকিৎসা দেওয়ার পরে এক সপ্তাহের মতো ভালো ছিল, এরপর আবার পুনরায় সেম ঘটনা ঘটতে থাকলো। পরবর্তীতে এটার জন্য দূর থেকে একজন হুজুর নিয়ে আসা হয়, 20-25 কিলোমিটার দূর। ওইখান থেকে একজন হুজুর আনার পরে উনি এটার ব্যবস্থা দিবেন, যেহেতু একটা বিদ্যালয় ছিল সেহেতু উনি রাজি হয় যে এই কাজটা উনি করবে। তারপরে উনি এসে ওনার যাবতীয় জিনিস উনি তৈরি করলো, তাবিজ তৈরি করলো, তারপর বোতলের মধ্যে গজাল রাখলো যেটা হচ্ছে মাটির নিচে পুঁতা হবে। আমরা সবাই একসাথে টোটাল একসাথে হচ্ছে 13 জায়গায় আজান দেওয়া হবে এবং 13 জায়গায় ওই বোতলের মধ্যে যে তাবিজ এবং গজাল ছিল ওটা পুঁতে রাখতে হবে। তো আমিও ওই সময় এক জায়গায় আজান দিই একটা কর্নারে। আজান দেওয়ার সময় আমরা আজান দিচ্ছিলাম যখন, তখন হচ্ছে স্বাভাবিক কোনো ভয় ছিল না। আজান যখন দেই, আজান দেওয়ার পরে আমরা চলে আসি, তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি
ওই স্কুলে।
স্কুলে আর কোনো
ঘটনা
হচ্ছে গত 2 বছর আগে,
2 বছর যাবত আর এই ধরনের ঘটনা হচ্ছে
কোনো ঘটনা।
ওই 2 বছরের আগে কি কোনো ধরনের এই ঘটনা কখনো ঘটেছে?
এটা শুধু ওই সময়ই ঘটেছিল,
ওই সময়টাতে।
তো পরবর্তীতে ওই হুজুর বলেছিল যাকে আনা হয়েছিল এই ব্যবস্থার জন্য, বলছে যে বরিশালের দিকে কোন এক জায়গায় এরকম এই জিনগুলা হচ্ছে অনেক জ্বালাতো, নির্যাতন করতো মানুষদেরকে, ওইখান থেকে হচ্ছে ওদের উত্থান করা হয়, পরবর্তীতে ওরা
উৎখাত করা হয়।
উৎখাত করা হয় ওইখান থেকে চলার পথে, মানে যাওয়ার পথে ওরা এইখানটায় আবার বাসা বাঁধে, এই ছিল ঘটনা।
সেই জন্যই এই প্রভাবটা দেখা যায়। মানে এইখানে আমার মনে হয় একটা কথা বলা একটু জরুরি, উনি যে সময়টার পিরিয়ডটার কথা বলছে উনি নিজেও বলেছে যে অনেক গরমের একটা সিজন, এটা কিন্তু খুব স্বাভাবিক গরমের মধ্যে অস্থির হয়ে যাওয়া, বা দেখা গেছে যে অনেক বাচ্চারা অনেক থাকে, অনেক স্টুডেন্ট থাকে, দেখা গেছে যার যতটুকু বসার জায়গা সেই বসার জায়গা থেকেও অনেক পরিমাণে স্টুডেন্ট বেশি থাকে, সেক্ষেত্রে এটা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু উনি আবার কিছু কিছু লজিক দিয়েছে যেটার জন্য ওনাদের মনে হয়েছে যে এটা প্যারানর্মাল কোনো কিছু হতে পারে। তো যাই হোক, স্কুলে যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এটা অবশ্যই আপনি ডাক্তারের কাছে বাচ্চাদের নিয়ে যান, চিকিৎসা করান, এবং এখানে একজন ভালো যারা বিশেষজ্ঞ রয়েছে এই রিলেটেড তাদেরকে দিয়ে বিল্ডিংটাকে দেখানো, মানে পরিদর্শন করানো যে ওখানে আপনার পর্যাপ্ত পরিমাণ বাতাসের আসা যাওয়ার সুব্যবস্থা আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা। কারণ শুরুতেই যদি যে কোনো স্কুলে এই ধরনের ঘটনা দু একটা ঘটতে থাকে, শত শত বাচ্চারা থাকে, এখানে 2-4-5টা ঘটনা ঘটতেই পারে এই ধরনের, এগুলো যদি প্যারানর্মাল ঘটনা ধরা হয় তাহলে কিন্তু বিষয়টা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য আমাদের সাথে।
ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 09613892892। আঘাত গভীর হয়েছে। ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে, আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন, তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয়। যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন, তবে এটা ঠিক পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর
99.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। দুটোর কাছাকাছি যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবিসি রেডিও FM 89.2 তে আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আছি, এন্ড দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন। ডর,
ওকে, ফাইনালি আমরা আজকের মতো জার্নির একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে শেষ হয়েও শেষ হবে না যতক্ষণ না এই ক্যান্টিনে আপনাদের তো খাবার সার্ভ করা হয়ে গেছে। মূল মানে কি বলে যে এতক্ষণ আমরা যেই
মানে যে জিনিসের জন্য অপেক্ষা করছিলাম
সার্ভ করেছি, মূল জিনিসটাই কিন্তু সার্ভ করিনি।
হ্যাঁ,
তবে আমি এটা বলবো না এটা মূল জিনিসটা সার্ভ করা বাকি আছে, কারণ অলরেডি আমরা যেই ঘটনা শুনেছি সেই 62 বছরের বৃদ্ধার কাছে, ও মাই গড, এর পরে আর কিছু বলার থাকে না মনে হয়। তবে যাই হোক, কমিটমেন্ট অনুযায়ী আপনাদেরকে তো আমাদের বলতেই হবে যে আমরা কেন আপনাদেরকে এই ক্যান্টিনে নিয়ে এসেছি। শান্ত,
এমনিতে দেখা যায় যে ক্যান্টিন নিয়ে হন্টেড প্লেসের ব্যাপারটা কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু এখানকার যারা ওয়েটার আছে তারা কিন্তু অলরেডি সেটা ফেস করে ফেলেছে। যেটা মানুষের কল্পনাতেও থাকে না সেটা বাস্তবে হয়ে গেছে।
ক্যান্টিনটা কিন্তু খুব বড় সড়ো ক্যান্টিন না, এখানে যে অনেক বেশি ওয়েটার রয়েছে বিষয়টা এরকমও না।
এরকম
তবে ছিমছাম গোছানো সুন্দর একটা ক্যান্টিন, আর এই ক্যান্টিনে কাজ করে হচ্ছে 4-5 জন লোক আছে যারা সবসময় কাজ করে এখানে, এবং 2 জন আছে যারা রাতের বেলা এই ক্যান্টিনের ঠিক উপরের দিকে সিঁড়ি দিয়ে গেলে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে থাকে, এবং বাকিরা থাকছে না। একটা সময় নাকি সবাই থাকতো, এখন এই 2 জন ছাড়া কেউ থাকে না। এটারও একটা কাহিনী আছে যে এই ক্যান্টিনের ঘটনার সাথে।
আর এই তবে ক্যান্টিনে না ঘুমালেও আপনি ক্যান্টিনটি একটু কল্পনা করে নিতে পারেন যে মানে এমনিতে অফিসে ক্যান্টিনে তো খুব একটা ভিড়ও থাকে না, এমনিতে ক্যান্টিন স্কুল কলেজ কিংবা অন্যান্য যে ক্যান্টিনগুলো রয়েছে ওগুলো যেমন ভিড় থাকে হসপিটালের ক্যান্টিন, ওইরকম কিন্তু না। তো যে কারণে হচ্ছে নীরব নিরিবিলি থাকে আর কি পুরো এটা। তো এই ক্যান্টিনে যে ঘটনা মানে ক্যান্টিনের ঘটনাটা একটু ডিফারেন্ট, যারা হচ্ছে থাকতো এখানে তারা হচ্ছে মূলত প্রথম বুঝতে পারে যে একটু অস্বাভাবিক কিছু ঘটছে, কারণ সিঁড়ি দিয়ে উঠে যে রুমটা রয়েছে এই রুমে যে 2 জন ঘুমান বা তখন তো 3-4 জনের মতো ছিল সুমন, তো তারা পেত কি মানে একটু মধ্যরাত হলেই না নিচে থেকে শব্দ হতো। এখন নিচের যে ক্যান্টিনের 2টা পার্ট, একটা হচ্ছে যেখানে বসে খায় মানুষ আর একটা পার্ট হচ্ছে কিচেনের
পার্ট,
যেটা হচ্ছে তালা থাকে।
এই ক্যান্টিনটার সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে ক্যান্টিনটার 2টো দরজা রয়েছে, এবং একটা দরজা হচ্ছে 1 সিঁড়ি দিয়ে ওঠা যায়, এবং এটা লক করে দিলে ছাদ ছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনি এই ক্যান্টিনে প্রবেশ করতে পারবেন। একমাত্র ছাদ ছাড়া এই ক্যান্টিনে ঢোকার একটাই মাত্র ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে ছাদ হয়ে, যেখানটাও লক করা থাকে রাতের বেলা। এবং ছাদের এখানে হচ্ছে যারা এখানকার কাজ করে তাদের 2জন ঘুমায়, আগে যেখানে আরো 3-4 জন বা আরো কিছু বেশি মানুষ ঘুমাতো আর কি। সো ঘটনা বেসিক্যালি ঘটে, শান্ত, যেটা প্রথমেই তুমি শুরু করেছিলে যে উইয়ার্ড জিনিস ঘটতে থাকে এখানে। একদিন যেটা ঘটে, একদিনের ঘটনা আমি বলছি, রাতের বেলা ওরা ঘুমিয়েছিল, তো হঠাৎ করে কাঁচ ভাঙার শব্দ পাচ্ছে,
একদম একসাথে অনেকগুলো গ্লাস ভেঙে পড়ে গেলে
যেরকম হয়, মানে কাঁচ ভেঙে যাচ্ছে। তো ওরা হঠাৎ ঘুম ভেঙে যায়, এতগুলো একসাথে হওয়াতে শব্দটা একটু বেশি হয়, ঘুম ভেঙে যায়। তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে ওঠার পর যেটা হয় যে স্বাভাবিকভাবে যেহেতু ক্যান্টিনের যদি কিছু হয়, তারা যেহেতু মানে কাজ করে এবং তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, পরবর্তীতে দেখা গেছে যে মালিক এই বিষয়গুলো তাদেরকে ব্লেম করা হবে, তো তারা সেটা দেখার জন্য সাথে সাথে উঠে এই দরজা আসে, দেখে যে দরজা তালা দেয়। তারা ভেবেছিল কোনো চুরি টুরি হচ্ছে কিনা, যদিও এটা কোনো পসিবিলিটি ছিল না। তো তাড়াতাড়ি দরজা খুলে, তালা খুলে এই রুমে প্রবেশ করে, এবং রুমে প্রবেশ করে যেটা দেখে যে একটা টেবিলের এক কোণাতে মানে কয়েকটা, চার পাঁচটা গ্লাস পড়ে একদম গুড়া গুড়া টুকরা টুকরা হয়ে আছে, যেখানে গ্লাসগুলো খুব টেবিলের মাঝামাঝি রাখার ছিল আর কি। হয় না যে অনেক সময় সাইডে রাখা হয়েছে, কোন না কোন সম্ভব পড়ে যেতে পারে, কিন্তু ওইটা ওই ধরনের না, কারণ যেই জিনিসগুলোর মধ্যে গ্লাসটা রাখা হয় ওই জিনিসটা তখনও মাঝামাঝি আছে। সো এটা ডেফিনেটলি একটা মানে অদ্ভুত একটা বিষয়। ঘুমের মধ্যে তারা এই বিষয়টা মানে চিন্তা করে মেলাতে পারছিল না কি হচ্ছে কি হয়েছে। ইন দ্য মিন টাইম যেটা করে যে আরো একটা সিমটম তারা দেখতে পায় যেটা আরো বেশি অদ্ভুত লেগেছে তাদের কাছে, আর সেটা হচ্ছে যে এই সময় মানে আমরা একদম শুকনা ফ্লোরের মধ্যে কেউ যদি ভেজা পায়ে হেঁটে যায়, ওটার কিন্তু একটা ছাপ পড়ে যায়, এবং পুরো ফ্লোরের মধ্যে নাকি এরকম মানে পায়ের ছাপ, পুরো মানে মনে হচ্ছে যে পুরো ফ্লোরটা কেউ হেঁটেছে, এবং ছাপগুলো যে খুব বেশি পুরনো না, মানে দ্যাট মিন্স হচ্ছে পানিটা শুকিয়ে যায়নি,
হ্যাঁ
ওটার মানে বোঝা যাচ্ছিল। সো এই দুইটা জিনিস আমি জানি না আপনাদের কোন লজিকে মেলে কিনা, শান্ত তোমার আর আমার লজিক কিন্তু আমরা মেলাতে পারিনি।
হ্যাঁ, পায়ের বিষয়টা হয়তো অনেকেই ভাববে যে ওদের কর্মচারী কেউ হয়তো হেঁটে গেছে, কিন্তু তারপরে কিন্তু আরো একটা সিমটম ঘটে।
আরেকটা সিমটম যেটা শান্ত বলছিল সেটা হচ্ছে যে দরজা তো তালা দেওয়া ছিল, তাহলে আসলো কে, হাঁটলো কে, এখানে এটা দাগটা পড়লো কোথা থেকে,
পুরো বিষয়টা আসলে কনফিউজিং
ছিল। তো যাই হোক, সেদিনের মতো পরবর্তীতে বিষয়টাকে মানে মালিককে জানানো হয়েছে এবং মালিক উল্টো তাদেরকেই ব্লেম করেছে এটার জন্য। তো যাই হোক, বিশ্বাস করেনি। তো এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে তখন হঠাৎ করে রাতের বেলা ওরা শুনতে পায় যে এই ক্যান্টিনে কোনো মানুষজন মনে আছে, কোনো কথাবার্তা শুনতে পাচ্ছে। তো এই ঘটনা যখন শুনতে পায়, ঠিক তাড়াতাড়ি তারা ঘুম থেকে উঠে তালা দেখে যে তালা দেয়া আছে, তালা খুলে ভেতরে আসে, এবং ওই দিনও পায়ের যে হাঁটার চিহ্নগুলা ওই দিনও পায়, কিন্তু ওই দিন আর গ্লাস কোনো কিছু ভাঙা ছিল না, শুধু পায়ের হাঁটার চিহ্ন ছিল। কিন্তু আরেকটা অদ্ভুত জিনিস ছিল ওই দিন, যেটা খুব বেশি ভয় পেয়েছে, এবং এই ঘটনার পরেই হচ্ছে এখানের কয়েকজন কাজ ছেড়ে চলে যায় এবং কয়েকজন আর রাতের বেলা এখানে থাকে না। সেটা হচ্ছে যে পুরো দেয়াল জুড়ে রক্তের ছুপছুপ দাগ ছিল, যেটার কোনো লজিক কোনো ভাবেই মেলানো যাচ্ছিল না। এবং এবার যে মালিক, উনিও শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বিশ্বাস করার জন্য যে সামথিং মানে ইজ হ্যাপেনিং, কারণ হচ্ছে যে রক্তের দাগগুলা মোছা হয়নি তখনও, রক্তের দাগগুলা রয়ে গিয়েছিল এবং মালিক সেটা দেখেছে যে ক্যান্টিনের দায়িত্বে ছিল, এবং পরবর্তীতে এগুলা রং টং করে ঢেকে দেওয়া হয়।
তো মালিকের তখন ব্যাপারটা হচ্ছে অন্যরকম লাগে যে কাহিনী তো কিছুটা সামথিং ইজ ভেরি ফিশি, না তো এরকম রক্ত কেন দেখা যাবে। তো আস্তে আস্তে কালার চেঞ্জ করে ফেলে, পুরো ক্যান্টিনটা কেবল নতুন করে সাজানো হয়। নতুন করে সাজানো হলে পরেও যে আগে যেমন তিন চারজন থাকতো, তাদের মধ্যে থেকে দুজন হঠাৎ করে ডিসিশন নেয় যে এই ক্যান্টিনে ঘুমাবে না, কারণ আলটিমেটলি কেন ঘুমাবে সুমন, তুমি দেখো, তুমি যদি একটা জায়গায় থাকো এবং বুঝতে পারো যে সেখানে অস্বাভাবিক কিছু প্রতি রাতেই ঘটছে, কোন এক সময় তুমি পায়ের ছাপ দেখছো, কোন এক সময় তুমি শব্দ পাচ্ছ, কোন এক সময় এসে রক্তের ছাপ দেখছো, দরকার তো নেই থাকা। তো সেই সেন্স থেকে হয়তো ওরা চলে যায়, কিন্তু যে দুজন থাকে সেই দুজন এখনো কন্টিনিউয়াসলি সেই ব্যাপারটা দেখে যাচ্ছে। তো পরে যে দুজন ছিল সেই দুজন হচ্ছে মানে থাকা শুরু করে, কিন্তু প্রবলেমের সলভ তো একটা করা দরকার ছিল,
এবং সেই সলভটাও কিন্তু করেছে। মানে সলভটা এভাবে হয়েছে যে পরবর্তীতে মালিক যখন বিশ্বাস করেছে না আসলে এখানে কোনো কিছু ঘটছে, এবং বিষয়টা যদি খুব জানাজানি হয়ে যায়, এটা ক্যান্টিনের জন্য অস্বস্তির হবে, এমপ্লয়ীদের জন্য অস্বস্তির হবে, সবকিছু মিলিয়ে বিষয়টাকে খুব মানে একটা ধামাচাপা দিয়ে রেখে, খুব যেন স্প্রেড আউট না হয়, তাড়াতাড়ি তারা তো এই কালার কালার চেঞ্জ করে ডেকোরেশনটা চেঞ্জ করেছে, এবং ইন দ্য মিন টাইম তারা, আমি যতটুকু জানি যে গত তিন চার মাস আগে নাকি একজন হুজুরকে এনেছে এবং এখানে মিলাদ টিলাদ পড়িয়েছে, এবং এখনো নাকি এই ক্যান্টিনের কোথাও কোথাও তাবিজ রাখা আছে
এবং চারটা খুঁটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি,
দেখতে পাচ্ছি রাইট। কোথাও আমাদেরকে বলা হয়নি কোথায় রাখা হয়েছে এবং দেখানো হয়নি, বলেছে যে এখানে তাবিজ রাখা হয়েছে এবং এরপর থেকে নাকি এখনো আর ঘটনাগুলো ঘটছে না, ঘটনাগুলো আর নেই। তাদের ভাষ্যমতে গত কয়েক মাস ধরে আর এই ধরনের পরিস্থিতি তাদের পড়ছে না, সবকিছু স্বাভাবিক আছে। তবে শান্ত একটা বিষয় আমি জানি না, এটা কি তাবিজেরই প্রভাব না অন্য কোনো
কোনো প্রভাব? আসলে আমরা তো আলাদা করে মানে কনফার্ম হয়ে বলতেও পারি না,
বলতেও পারছি না যে এটা তাবিজের কারণেই কি কোনো কিছু হয়েছে নাকি ওটা অন্য কিছু আসলে লজিক ছিল, আর অন্য আমরা খুঁজে পাইনি। যারা ডর শুনছেন তারা যদি কোনো লজিক বের করতে পারেন আমাদেরকে জানাতে পারেন। সো আপাতত আজকের মতো এটাই ছিল আমাদের মূল জার্নি।
চলো সুমন উঠা যাক তাহলে, আজকে
আজকের মতো আমরা উঠছি। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড জায়গা থেকে সুমন আর শান্ত আবারও যোগ দিবে আপনাদের সাথে।
শেষ করবো আজকের মতো, ইনফ্যাক্ট শেষ করতেই হবে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর, প্রস্তুত থাকুন আগামী বৃহস্পতিবার রাত ১২টায় আরো একবার আমি আরজে কিপটিয়া আসছি ডর নিয়ে।